This track was downloaded from fusionbd.com.
একদম ঠিক তাই। হ্যালো, 8920 শুরু হচ্ছে এবিসি রেডিও এফএম 89.2 এ। কিপ্রিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিওর নতুন আয়োজন। আজকে আমরা অষ্টম পর্বে বাড়া দিয়েছি, মানে আজকে হ্যালো 8920-র আট পর্ব যাচ্ছে, তার মানে খুব বেশি বয়স না, মাস দুয়েকের মতো বয়স। এবং এই মাস দুয়েকে আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি তাতে প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা জানাই। এবং যারা এবিসির সঙ্গে আছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করতে চাই আমাদের অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন, যারা ইতিমধ্যে বেশ কয়েকটি পর্ব শুনেছেন তারা জানেন যে অনুষ্ঠানের জন্য একটি নির্ধারিত নাম্বার রয়েছে, নির্ধারিত টেলিফোন নাম্বার রয়েছে, এবং এই টেলিফোন নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে আপনার মনের কথা শোনার জন্য। 9115668, আমি আবারও বলছি 9115668। যে কোনো সময় আপনি ইচ্ছে করে ফোন করে বলতে পারেন যে কথা হয়তোবা কাউকে বলা যায় না, যা শুধু কথার জন্যই কথা, কিংবা যা হতে পারে যে কোনো কিছু। আমরা আপনাদেরকে কোনো বাউন্ডারি দিইনি, কিংবা কোনো কি বলা যেতে পারে পরিধি, কিংবা কোনো বৃত্তের মধ্যে বাঁধিনি যে এই কথাগুলোই বলতে হবে। আপনার মনের যে কোনো কথা হতে পারে, আপনার জীবনের অভিজ্ঞতা হতে পারে, হতে পারে আনন্দের, হতে পারে বেদনার, হতে পারে সুখ, হতে পারে দুঃখের, যে কোনো কথা আপনি বন্ধুকে বলতে পারেন। আপনার বন্ধুটি হচ্ছে 9115668 এবং আপনার বন্ধুটি হচ্ছে হ্যালো 8920। আপনি বলতে পারেন এবং আপনার কথা যদি হাজার মানুষকে শুনিয়ে তারা উপকৃত হন এবং হাজার মানুষকে শোনানোর পর যদি আপনার কাছ থেকে তারা কিছু শেখেন, তাহলে বসতে পারেন আমাদের হট সিটে, আমাদের হ্যালো 8920-র গেস্ট হতে পারেন আপনি। আমি আবার বলছি, নাম্বারটি হচ্ছে 9115668। এবং গত সপ্তাহে আমাদের সাথে এসেছিলেন, মানে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন এমন একজন দম্পতি, যারা কিছুদিন আগে জুন মাসের 5 তারিখে আমরা পত্রপত্রিকায় পড়েছিলাম তারা অ্যাসিডদগ্ধ হয়েছেন। নাহার এবং তার বর এসেছিলেন আমাদের স্টুডিওতে এবং তারা বলেছেন যে কিভাবে কর্মক্ষেত্রে তারা লাঞ্ছিত হয়েছেন এবং একই সাথে তারা আইনের জন্য, তারা সঠিক বিচার পাওয়ার জন্য কিভাবে ফাইট করে যাচ্ছেন এখন পর্যন্ত। নাহারের সেই গল্প প্রচার হবার পর আমরা বিপুল পরিমাণ সাড়া পেয়েছি আমাদের শ্রোতাদের কাছ থেকে। তারা নাহার এবং তার বরের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই কথাগুলোর খানিকটা অংশ অনুষ্ঠানের শুরুতেই একটু শুনে আসি, চলুন শোনা যাক।
হাই, আসসালামু আলাইকুম, আমি আব্দুল মোমেন বলছি নাহারনুস থেকে। আমার মোবাইল নাম্বার, প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি এবিসি রেডিও কর্তৃপক্ষকে যারা এরকম একটি হৃদয় স্পর্শকতা অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি যে কথাটি বলতে চাই তা হচ্ছে, এফএম রেডিও খবর ছাড়া অনুষ্ঠান তেমন একটা আমি শুনি না, তবে গত 6 তারিখ শুক্রবার 8920 অনুষ্ঠানটি পুরোপুরি শুনেছি। তো আমি নাইনুল নাহার আপাকে বলতেছি, আপনি নিরাশ হবেন না, আপনি হতাশ হবেন না। আল্লাহ পাক মানুষকে অনেক সময় অনেক কিছুকে পরীক্ষা নিরীক্ষা করেন। নাইনুল নাহার আপনার হাজবেন্ড আসাদুল্লাহ ভাইকে বলতে চাই, এই মুহূর্তে যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে আপনার ওয়াইফের অবস্থা কি হবে তা ভেবেছেন? আমি বলবো আপনি আপনাকে অনেক ভালোবাসেন, অমনি করে ওনাকে বুঝাবেন যে এটা ঠিক আর এটা ঠিক নয়।
আমি মোহাম্মদ অন্ধরা ফেলনুরি, আমার নাম্বারটা হচ্ছে, আমি চাই যারা এসিডের মতো খারাপ কাজে জড়িত হয় তাদের সূক্ষ্ম বিচার হোক এবং তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। এতে এবিসির যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন এই বিষয়ে তাদেরকে অনেকভাবে অনেক সহযোগিতা করে।
কিবরিয়া ভাই, আমি বক্তির ইসলাম গোপালগঞ্জ থেকে বলছি, ভালো আছেন? আমার ফোন নাম্বারটা হচ্ছে, ভাই আমি গতকাল আপনাদের অনুষ্ঠানটা শুনছি, নাহারাপুর কথা যে শুনলাম তার যে ঘটনা শুনে আসলে সত্য মর্মাহত। এই ঘটনায় আমি চাব যে পৃথিবীর আর কেউ যেন এই ঘটনার শিকার না হোক। আর নাহারাপু বলছে যে আমি সুইসাইড করবো, সুইসাইড ছাড়া আমার শেষ উপায় নাই। সত্যিকার অর্থে বলতে কি আপু, মৃত্যু আত্মহত্যা প্রতিবাদ নয়, আত্মহত্যা হবে পরাজয়। আপনি এই কথাটা বিশ্বাস রেখে আত্মহত্যার পদ বেছে নেবেন না। আর আইন, পৃথিবী যারা অন্যায় করবে আইনের হাতে অবশ্যই তার ধরা দিতে হবে। কারণ দিনাজপুরের ইয়াসমিন যে পুলিশের দ্বারা ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছিল, সেই হত্যা মামলার আসামি ছিল পুলিশ, বাদী ছিল পুলিশ, তদন্তকারী কর্মকর্তা ছিল পুলিশ। মানুষ ভাবছিল আসলে এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না, এবং কিন্তু সেই হত্যাকাণ্ড থেকে রেহাই পায় না পুলিশ, অবশ্যই তার বিচার হয়েছে এবং ফাঁসির কাষ্টে তার ঝোলা লাগছে। আমিও আশা করব আপনার এই যারা অন্যায় করছে এই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, কোনো অবস্থা তারা রেহাই পাবে না, সে যত পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন।
আমি রুবেল মিরপুর 1 থেকে বলছি, আর এটা আমার নাম্বার। আমি গত 31 তারিখে বিনিয়াসুর কথা শুনে আপনাদের FM ABC 89.2 এর ভক্ত হয়ে গেলাম। আর গত 6 তারিখে নাহারাপুর কথা শুনে আমি এত কষ্ট পেয়েছি যে আজকাল ভালো কিছু করতে গেলে, ভালো কিছু চাইতে গেলে ঘোষ ছাড়া চলেই না। এই টাকা পয়সা আমরা জনগণই চালাচ্ছি। এখন ভালো মানুষ পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা টিকে আছে।
আমি রনি সরকার টঙ্গী থেকে বলছি। আমি আপনাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক সপ্তাহে শুনি, অনুষ্ঠানটা খুব ভালো লাগে, কিন্তু ফোন করা হয় না কোনোদিন। তবে এ সপ্তাহ যত রীতি শুনেছি গত শুক্রবার রাত্রে, তো ফোন না করে পারলাম না। এই জন্য যে ঘটনাটা শুনলাম যে এত নাম করা স্বনামধন্য কোম্পানিতে যদি আমাদের মায়েরা বা বোনেরা এরকম নির্যাতনের শিকার হয়, তাহলে বলতে পারেন যে তাদের জন্য বা চাকরি করার জন্য তাদের মানে নিরাপদ জায়গা কোনটা? আমি বলছি এই জন্য যে লোক কাজগুলো করেছে তারা সবাই উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা এই কথাটা কেন চিন্তা করে না যে মা বোন সবারই আছে, যারা এই কাজগুলো করে তারা এই কথাটা কেন চিন্তা করে না যে আমার বোনের সাথে যদি এরকম করা হয় বা আমার মায়ের সাথে যদি এরকম করা হয় তখন আমার কিরকম লাগবে? এই কথাটা চিন্তা করলে মনে হয় না কোন লোক এইসব কাজ করতে পারে। আমরা কি তাহলে দিন দিন উন্নত হচ্ছি, কিন্তু আমরা দেখছি যে আমাদের বিবেক বোধ দিন দিন নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা কি আইনের জাহিলিয়াতের যুগে চলে যাচ্ছি? এটাই আমার প্রশ্ন। অনুষ্ঠানটা শোনার সময় নাহারাপু উনি বলছিলেন যে সুইসাইডের কথা, তো ওনাকে অনুরোধ করব যে আপনি এই ধরনের সিদ্ধান্ত কখনই নেবেন না, এটা কোনো সমাধান হতে পারে না। আপনি ধৈর্য ধরেন এবং আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন।
আমি দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌল থেকে মোরল হারুনুর রশিদ বলছি। প্রথমেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি জনাব কিবরিয়া ভাইকে এবং ABC কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর অনুষ্ঠান প্রচারের জন্য। আমার দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহর দিতে। আমি গত 2 বছর যাবৎ এই দেশের স্যামসাং মোবাইল কোম্পানিতে কর্মরত আছি। প্রয়োজনের তাগিদে এখানে আমাকে 1 সপ্তাহ দিনে এবং 1 সপ্তাহ রাত্রে কাজ করতে হয়। গত মাসের প্রথম দিকে একদিন রাত্রে ABC রেডিও টোন করে কানে হেডফোন লাগিয়ে শুনতেছিলাম আপনাদের অনুষ্ঠান। এখানে ঠিক রাত 2টার সময় আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পেলাম। পুরো অনুষ্ঠানটি আমি কানে হেডফোন লাগিয়ে শুনেছি। সম্ভবত সেদিন এক নেশায় আসক্ত ছেলে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, শুনে খুব ভালো লাগছিল। আমরা এখানে টিম ওয়াইজ কাজ করি, একসাথে বসে সবাই। গত শুক্রবার কৌতূহল বসে আমার বস চিফ ইঞ্জিনিয়ার আমার কাছ থেকে মোবাইল সেটটি নিয়ে সে এই অনুষ্ঠান শুনতে থাকে, কিন্তু কিছুই বুঝে না। এক পর্যায়ে আমার বস মোবাইলটি স্পিকারের সাথে কানেক্ট করে দেয়, তারপর শুরু হয় আপনাদের অনুষ্ঠান। সম্ভবত ওই দিন এসিদ্ধ এক দম্পতির সাক্ষাৎকার নিয়েছিলেন কিবরিয়া ভাই। আমরা পুরো টিম সেদিন অনুষ্ঠানটি শুনেছি এবং তাদেরকে তাদের ভাষায় আমাকে বোঝাতে হয়েছে। এই কাহিনীটি বোঝাতে গিয়ে এখানে আমি অনেক লজ্জিত, অপমানিত ও দুঃখ পেয়েছি। সেই দুঃখ আর কষ্ট আমার দেশকে নিয়ে। কি পরিচয় দেব আমার দেশের যেখানে মানুষের কোন নিরাপত্তা নেই? আমি কি করে বোঝাই এই কথা তাদেরকে? দক্ষিণ কোরিয়া এমন একটি প্রযুক্তিগত ও সমৃদ্ধশালী দেশ যেখানে একটি ছোট্ট রিমোট নিয়ে পুরো দেশটিকে নিয়ন্ত্রণ করতেছে। কোন পুলিশ নেই, ট্রাফিক নেই, পিয়ন নেই, দারোয়ান নেই, নাইট গার্ড নেই, শুধুমাত্র সিসি ক্যামেরা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতেছে এই দেশের সরকার। এই দেশের মেয়েরা প্রায় অর্ধলঙ্গ হয়ে সারা রাত অভাবে, অথচ কারো তাকে দেখার মতো সময় নেই, সকলেই জ্বরের গতিতে ছুটে চলছে। উদ্দেশ্য শুধু একটাই, সামনে এগিয়ে যাওয়া। সেখানে আমি কেমন করে বুঝাই যে আমার দেশের মানুষের কোন নিরাপত্তা নেই? অনুষ্ঠানের শেষ পর্যায়ে বদ্ধ মহিলা এবং তার স্বামীর কান্নার শব্দে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমি অনেক প্রশ্নেরই কোন জবাব দিতে পারিনি। প্রতিদিন দুর্ঘটনা, হত্যা, অ্যাসিড, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, দুর্নীতি, যেখানে নিত্য ঘটনা, সেখানে আমি এই সকল প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের অজান্তেই নিজের চোখে পানি এসেছে। আমরা এখানে কষ্ট করে মাস শেষে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছি দেশে, কিন্তু বিনিময়ে দেশ আমাদেরকে কি দিচ্ছে?
হ্যালো প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে, এবং যারা শোনার পরে বিভিন্ন ধরনের মতামত আমাদেরকে পাঠাচ্ছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সুচিন্তিত মতামতগুলো নিশ্চয়ই আমাদের জন্য পাথেয়। তবে আসার বিষয় হচ্ছে কিছু যে হচ্ছে না তা কিন্তু না, আমরা অন্তত বলতে পারছি আমাদের সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান নিশ্চয়ই হবে। যেমন গত সপ্তাহে নাহার এখানে আমাদের এসে তার যে জীবনের কাহিনী, তিনি যেভাবে অ্যাসিড দগ্ধ হয়েছেন সেটা আমাদের এখানে বলার পর নাহার কিন্তু উপকৃত হয়েছেন, এবং সেটা আমরা নাহারের মুখ থেকে শুনতে চাই। চলুন শোনা যাক।
আমি নাহা বলছি, সিদ্ধজ্ঞ নাহা বলছি। আপনাকে অসম্ভব রকম থ্যাংকস আমাকে আপনাদের ইউনিসির মতো একটা প্রোগ্রামে আসার মতো ইনভিটেশন করে আপনি চমৎকার একটা মানে সিচুয়েশন সৃষ্টি করে দিয়েছেন। আপনার এখানে আমরা যখন প্রোগ্রামটা করেছি, প্রোগ্রাম করার পর আমার কাছে কি মেসেজ এসেছে যে ওই থানাতে এখন আর কেসটা নেয়নি, ডিসি সাহেব ওদের কাছ থেকে কেসটা ডিবির কাছে দিয়ে দিয়েছে এবং ডিসি সাহেব ব্যাপারটা বুঝতে পেরেছে। এখানে বিশাল ধরনের একটা কারচুপি হচ্ছে। আবার আমি চাচ্ছি যে আসলে যে আপনাদের এখানে আসলাম, গণমাধ্যমে প্রচার হলো, প্রত্যেকটা মানুষ আসলে জানুক, সোচ্চার হোক, এখনো সত্য আছে, কি করব বা কতটুকু কি করব আমি জানি না। আমি খুব চেষ্টা করছি যাতে আমি সফল হই, আমি আপনাদের দোয়া চাচ্ছি।
নাহার, অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য, এবং আপনি দমে যাবেন না, আপনার প্রিয় মানুষটা আপনার সঙ্গে রয়েছে। আমাদের এবিসির অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আপনার জন্য দোয়া করছে, এবং অবশ্যই আপনার জন্য সুদিন আসবে, আপনি হেরে যাবেন না। আপনার জন্য সবসময় শুভকামনা, বেঁচে থাকতে হবে এবং লড়াই করে বেঁচে থাকতে হবে। পরাজিত মানুষটা আসলে ঠিক সে অর্থে মানুষ বলা যায় না, কিন্তু যে মানুষটা শেষ পর্যন্ত নিজের অধিকারের জন্য লড়াই করে চলেছেন সে মানুষটাই আসলে সঠিক অর্থে মানুষ। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা থাকছে আপনার জন্য, এবং আপনি জানাবেন আমাদেরকে কি হচ্ছে আপনার। অনেক ভালো থাকবেন। একটু পরে আমরা চলে যাব আজকের মূল গল্পে। দেখা যাক কে আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।
আমি আয়েশা আক্তার বলছি, সরকারি বিদ্যালয় কলেজ। আমার নাম্বার, আসলে আমার অনেক কিছুই বলার আছে কিন্তু আসলে এত অল্প সময় হয়তো বা বলতে পারবো না। আমি আসলে আপনাদের স্টুডিওতে এসেই কিছু বলতে চাই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার শেয়ার করতে পারলে হয়তো বা আমি অনেক আমার ভালো লাগ, কারোর সাথে শেয়ার করতে পারছি না। আর আসলে আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। আমি কালকে এই অনুষ্ঠানটা শুনলাম, গতকাল এই যে শুক্রবার শুনে আমি ভাবলাম যে আমি এটা শেয়ার করবো, যেতে চেয়েছি কিন্তু আসলে এত রাতে যাওয়াটা সম্ভব কতটুকু জানি না। আমি ফোনের মাধ্যমে শেয়ার করতে চেয়েছিলাম।
যারা গত সপ্তাহে অনুষ্ঠানটা শুনেছেন তারা নাহারের পুরো ব্যাপারটা ঠিক জানেন না, মানে এটা আরো অনেক বড় ছিল, এটা ছোট করা হয়েছে সপ্তাহে। এবং নাহারের সাথে আমরা গত সপ্তাহে একবার কথা বলেছিলাম, আজকে আরেকবার কথা বলছি, এবং নাহারই হচ্ছেন আজকের আমাদের হট সিট বলি আর যেটাই বলি না কেন স্টুডিওর অতিথি। নাহারকে নিয়ে আমরা অনেক গল্প করব। এই ফাঁকে আরেকবার একটু বলে দিই, সেটা হচ্ছে নাহার না, আমি নামটা একটু ভুল বলেছি, দুঃখিত, আয়েশা। আয়েশা একটু আগে যেটা বলছিল, আয়েশার আসলে নাহার নিয়ে একটু উলপালট হয়ে গেছে সব। নাহারের অনেক গল্প আমরা শুনছিলাম, নাহারের পর আয়েশা। আয়েশা আজকে আমাদের অতিথি, এবং এই ফাঁকে আপনাকে আর একটু মনে করিয়ে দিতে চাই যে হ্যালো 8920 অনুষ্ঠানটি হচ্ছে আপনার অনুষ্ঠান, এখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। ফোন নম্বর হচ্ছে 9115668, ফোন করতে পারেন, বলতে পারেন আপনার মনের যে কোনো কথা, আপনার কথা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এবং দিনরাত 24 ঘন্টা নম্বরটি খোলা রয়েছে আপনার জন্য। আবারও বলছি 9115668, দিনের যে কোনো সময়, সপ্তাহের যে কোনো সময়, মাসের যে কোনো সময়, বছরের যে কোনো সময়। চলুন আমরা আয়েশাকে স্বাগত জানাই। আয়েশা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি ফোনে বলেছিলেন যে আপনার আসলে এখানে আসতে অনেক কষ্ট, মানে ঠিক ততটা সুবিধা না, তারপরেও যে আপনি এসেছেন সেই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কেমন আছেন?
জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন ভালো আছি ইনশাআল্লাহ।
ওকে, ভালো থাকলে তো খুবই ভালো। কিন্তু আপনার ভালো মন্দের দিনের যে গল্পগুলো আপনি যেখানে বলেছেন ফোনে যে আমার মনে অনেক কষ্ট, অনেক কথা, আমি সে কথাগুলো আমার শ্রোতাদের সাথে একটু ভাগাভাগি করতে চাই। তো আপনার যে শারীরিক সমস্যা, যে অন্ধত্ব, এটার কাহিনীটা আমরা একটু জানতে চাই। আপনি জন্মান্ধ নাকি কোন ঘটনার প্রেক্ষাপটে?
ভাইয়া, আমি আমার কাহিনীটা শুরু করার আগে আমি এখানে একটু ধন্যবাদ দিতে চাই। আপনি বলছিলেন আমি শেষ পর্যন্ত আসতে পেরেছি। আসলে আমার শেষ পর্যন্ত আসতে পারার পেছনে আপনাদেরই সম্পূর্ণ অবদান বলতে হবে। তো আমি অবশ্যই এখানে কিবিয়া ভাই, মানে আপনাকে, প্লাস টুটুল ভাই, তাছাড়া এবিসির সকল কর্তৃপক্ষকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে আমার কাহিনী শুরু করতে গেলে বলতে হয়, আপনি যেটা জানতে চাচ্ছিলেন জন্মান্ধ নাকি, জন্মান্ধ নই, আমি মানে 1.5 বছর বয়সে ডায়রিয়া থেকে অসুস্থ হয়ে যাই, মানে ডায়রিয়া থেকে আমার চোখ নষ্ট হয়ে যায়। সরি।
আচ্ছা আচ্ছা, ডায়রিয়া থেকে চোখ নষ্ট হয়ে যায়, ঠিক মানে এটা কি হয় কখন এরকম?
আসলে এই ব্যাপারটা বলতে গেলে বলতে হয় যে একটা সময় আমাদের দেশে একটা রোগ ছিল গুটি বসন্ত। গুটি বসন্তে কিন্তু অনেক ক্ষতি হতো, তাই না? কিন্তু আজকে সেই রোগের নামই শোনা যায় না টিকা বা ওষুধের কারণে। আজকে ডায়রিয়াটাও ঠিক তেমনই, আজকে ডায়রিয়া থেকে তেমন কোন সমস্যা হয় বলে শোনা যায় না, কারণ সবাই খুব সতর্ক।
আপনার পরিবারের আর কেউ এই ধরনের রোগে আক্রান্ত হয়েছে?
না, আমার পরিবার তো দূরের কথা, আমার বংশেও নেই।
আপনি আপনার ভাই বোনের মধ্যে আর কেউ?
না না, কেউ না।
সমসাময়িক এরকম রোগে আক্রান্ত হননি আর কেউ?
না, আর কেউ না।
আচ্ছা, এমনি আপনার ভাই বোন কয়জন?
আমরা দুই ভাই আর আমি একজন, এক বোন।
আচ্ছা, তো এরপরে আপনার চোখের ট্রিটমেন্ট হয়নি, মানে যেভাবে হওয়ার কথা ছিল?
আসলে গ্রাম্য ভাবে আব্বু অনেক চেষ্টা করে, কিন্তু সেভাবে তেমন কোনো লাভ হয়নি। চোখের চিকিৎসা মানে 2 বার কর্নিয়া লাগানো হয়। আব্বুর ধারণা ছিল যে হয়তো বা আমার মেয়েকে চোখ দিলে ঠিক হয়ে যেতে পারে। আব্বু টাকার দিকেও কোনো কার্পণ্য করেননি, কিন্তু একটা কথা আছে না, সময়ের 1 ফুঁড় অসময়ের 10 ফুঁড়, সেরকমই ব্যাপারটা হয়েছিল। হয়তো যখন ডায়রিয়া চলছিল বা ইমিডিয়েট আমার একটা যমজ বোন ছিল, সে মারা যায়। সে মারা যাওয়ার পর প্রবলেমটা আরো বেশি আকার ধারণ করে।
আপনার আপনার টুইন?
জি, টুইন বেবি।
ওকে, আপনার এই একই রোগে আপনার এক বোন মারা গিয়েছে?
জি।
এবং আপনার চোখের সমস্যা হয়েছে?
জি।
আচ্ছা, শেষ পর্যন্ত ডাক্তারের কি বলেছে যে আপনার চোখ আর কখনো ভালো হবে না?
প্রথম অপারেশনটা হয় পিজিতে, দ্বিতীয় অপারেশনটা হয় মুস্তাফিজুর রহমানের ক্লিনিকে। আসলে যখন অপারেশন হয়, অপারেশন হওয়ার পর আরো ব্যাপার স্যাপার হয়, তারপরে বলে যে রক শুকায় গেছে আর কি, মানে তারা আর কিছু করতে পারবে না।
ওকে, অনেক বেশি ব্যথাটিক। ওকে, সাধারণত একজন মানুষ সমাজে যেভাবে বড় হন, যারা চোখ আছে, হাত পা আছে, কোনো সমস্যা নেই শারীরিকভাবে, আর ঠিক উল্টোটা যদি বলি, কোনো মানুষ যেটাকে বলে আপনাদের কি বলে ওটাকে, বিকলাঙ্গ ঠিক বলা যাবে না,
প্রতিবন্ধী
বলে, হ্যাঁ, এই যে প্রতিবন্ধী মানুষ যারা সমাজে বড় হন বা ফ্যামিলিতে বড় হন, তাদের প্রতি কি একই রকম ট্রিটমেন্ট হয়? যেমন আপনার ক্ষেত্রে কি হয়েছে, আপনার ফ্যামিলি আপনার প্রতি কিরকম আচরণ করেছে?
না, আমার ফ্যামিলি আসলে আমার প্রতি খুবই কেয়ারিং। এখানে এখানে বলতে গেলে একটা কথা বলতে হয় যে আমার, আমি বর্তমানে অনার্সে পড়াশোনা করছি ন্যাশনাল ভার্সিটিতে। তো আজকে এত দূর আসার পেছনে আমি মনে হয় বলতে পারি, প্রথম যেটা, আল্লাহর তো অবশ্যই অবদান। আল্লাহর ইচ্ছা না থাকলে তো এত দূর আসা যায় না, কিছুই হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইচ্ছা ছিল। আমি বাংলাদেশ বেতারের একটা অনুষ্ঠান শুনেছিলাম, উত্তরণ, সেখানে একটা ছেলে সাক্ষাৎকার দিচ্ছিল যে সে ব্রিটেন বা আমেরিকার কোন একটা স্কুলের, না যিনি কলেজের টিচার, এটা শুনে, সে ব্লাইন্ড একটা ছেলে, এটা শোনার পর আমার মধ্যে খুব বেশি কাজ করে যে আমিও পড়াশোনা করব। ছোটবেলা থেকে আমার ইচ্ছা করত, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ আমি জানি আব্বুকে বলতাম, আব্বু বলতো তোদের জন্য তো আমার কিছু জানা নেই। পরে এটা শোনার পর আমি আব্বুকে বললাম, আব্বু আমাদের জন্য আছে, কোথায় আছে সেটা খুঁজতে হবে, আমি পড়াশোনা করব। কিন্তু আব্বু রাজি হয় না, কারণ আম্মু গ্রাম থেকে আসছে, তো যার কারণে আম্মু তেমন কিছু বুঝতে পারতো না। আম্মু মানে আব্বু জানতো যে আমাদের জন্য স্কুল আছে, ঠিক আছে, কিন্তু সেটা মানে হোস্টেল সিস্টেম না, বাসায় নিয়ে আসতে হবে আবার স্কুলে দিয়ে আসতে হবে।
আচ্ছা,
তো আম্মুর পক্ষে তো সেটা সম্ভব না, সংসার সামাল দেবে না আমাকে নিয়ে ওখানে দৌড়াদৌড়ি করবে, আব্বু সেটা চাচ্ছিল না। তারপরে যাই হোক, অনেক ভাবে অনেক ভাবে অনেক কষ্ট হয়ে আমার শেষে আর কি আব্বু আম্মু দুজনই রাজি, আম্মু রাজি ছিল কিন্তু আব্বু রাজি ছিল না। পরে আমি বললাম দেখতে হবে, আমাদের জন্য কিভাবে আছে সেটা দেখতে হবে। আমি অনেক ট্রিট করে আব্বুকে বলছিলাম, অত ছোটবেলাতে অনেক ট্রিট করে বলতাম যে নিজের ছেলেরা পড়বে, আমার আমাকে পড়তে দিবে না, একসময় আমাকে অবহেলা করবে মূর্খ বলে।
এবং তারপর আপনার বাবা আপনাকে অনেক সহযোগিতা করেছে। কত বছর বয়সে আপনি অন্ধ হয়ে গিয়েছিলেন?
দেড় বছর।
দেড় বছর বয়সে?
জি।
তার মানে তো আপনার অনেক কিছু সম্পর্কে, মানে দেখা অনেক কিছু সম্পর্কে আপনার মনে থাকার কথা না?
না না, কিছুই মনে নেই।
কিছুই মনে নেই?
না।
ওকে, আমরা আসি এই প্রসঙ্গে আবারও। আমরা আপনার জীবনের যে বিষয়টা নিয়ে আজকে আপনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলেন, আমরা সেই ঘটনার দিকে যেতে চাই।
জি, তবে এখানে একটু বলি যে আমার পড়াশোনাটা আসলে আমার, আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার আব্বু মারা যায়। তো আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আম্মু ঢাকায় চলে, আম্মু গ্রামের বাড়িতে চলে যায়। আমার ছোট ভাইও আম্মুর সাথেই ছিল, আমার ভাইয়া এখানে ছিলেন, বড় ভাই।
আচ্ছা,
তার সম্পর্কে ডিটেলস না বললে আমি এটুকু বলি যে আমার জীবনে অনেক বড় একটা অবদান আছে আমার বড় ভাইয়ের, যেটা আমি কখনোই শেষ করতে পারবো না বলে। ভাইয়া অনেক কষ্ট করেন কিন্তু আমাকে কোনো কষ্ট পেতে দেননি তিনি।
বাবার ভূমিকায় ছিলেন তিনি এবং এখনো আছেন। জি, নিশ্চয়ই তার জন্য অনেক দোয়া থাকবে। আপনার জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা তখন বয়স কত ছিল আপনার?
কোন ঘটনা?
আপনি যে ঘটনাটা আজকে আমাদের এখানে শেয়ার করতে চান
সেটা তখন হয়তো আমার বয়স 22-23।
ওকে, 22-23।
জি
জি, আমরা ঘটনা শুরু করতে চাই।
আমার যাক, শুরু করার প্রথমে বলতে হয় যে যার সাথে ঘটনাটা সে আসলে বলতে পারেন একটা অপরিচিত, অপরিচিত হিসেবেই ছিল। সম্পর্কে আমার খালাতো ভাই, কিন্তু আসলে তার সাথে আমার তেমন কোনো পরিচিতি ছিল না, কারণ যে কোনো কারণে আমরা আমাদের নানার বাড়িতে তেমন আমাদের যাতায়াত ছিল না, যাতায়াত ছিল নানুর বাড়িতে। যার কারণে আম্মুর কোনো বোন নেই, আম্মুর চাচাতো বোন ছিলেন তিনি। তো পরবর্তীতে যে কোনো ভাবে পরিচয় হয় আমাদের বিয়ের দুই আড়াই বছর আগে ওর মার সাথে এবং ওর সাথে আম্মুর পরিচয় হয়। এখানে একটা কথা বলতে হয়, আমার সেই খালাতো ভাইটা আমার বয়সে ছোট একটু।
ছোট মানে কত বছরের ছোট?
এটা হতে পারে দু তিন বছর।
ওকে, দু তিন বছর।
জি, তো সেক্ষেত্রে আমার
পরিবারে আসলো তখন আপনি কিসে পড়েন?
তখন আমি, ও যখন আসলো তখন আমি কিছুদিন পরে মানে মাস দুই তিন পরে আমি SSC পরীক্ষা দিব।
আর তখন ও কিসে পড়ে?
ও ক্লাস 9-এ।
ক্লাস 9-এ পড়ে? ওকে।
জি, তো মানে ও তার আগের বছর আর কি, তার আগের বছরের ঘটনা, আমি যখন স্কুলেই, আম্মু জানতে পারে যে ও ক্লাস 8-এ ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। তা আম্মু ভাবলো যে আমার যতটুকুই আছে আমি ততটুকু দিয়েই চেষ্টা করি না কেন আমার বোনটার জন্য, বোনের ছেলেটার জন্য। এখানে বলতে হয় ও একটাই মাত্র ছেলে আমার, আমার খালার,
খালার একটাই মাত্র ছেলে। এবং পারিবারিকভাবে কি ওরা খুব দরিদ্র ছিল?
হ্যাঁ, দরিদ্র ছিল। আসলে আমি সেভাবে ওকে হ্যাম্পার করতে চাচ্ছি না।
ওকে, হ্যাঁ,
তো যাই হোক, সমস্যা ছিল। আম্মু সেভাবে আসলে ভাবলো যে ও পারবে না, আমার বোনের ছেলে, যেহেতু ওনার আর কোনো সন্তান নেই, একটাই মাত্র সন্তান, তারপর ওনার হাজবেন্ডও মারা যায়, তো তাহলে এই ছেলেটাকে বড় করার জন্য তো কাউকে না কাউকে ট্যাকল দিতে হবে। তো আম্মু সেটা চিন্তা করে, আম্মু ওকে সেজন্যই নিয়ে আসে, নিয়ে এসে পরে 9-এ ভর্তি করে। তো এর মধ্যে আমার যেহেতু সামনে পরীক্ষা, আমার আর বাড়িতে যাওয়া হয়নি। আমি পরে যখন SSC পরীক্ষা শেষ হয়, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর একটা লং টাইম থাকে, মানে মানে রেজাল্ট দেওয়ার পর্যন্ত, সেই টাইমটা আমি গ্রামের বাড়িতে যাই। আমি সবসময় ছুটি হলে গ্রামে যেতাম আব্বু মারা যাওয়ার পর থেকে, তো সেদিনও তাই যাই, তখনও তাই যাই আর কি। যাওয়ার পরে আমার মানে আমার সাথে তার পরিচয় হয় ছোট ভাই হিসেবে।
ওকে,
পরিচয় হয়, দেখলাম সে আমার সম্পর্কে খুবই কৌতূহলী। একটা মেয়ে চোখে মানে একটা মানুষ চোখে না দেখে কিভাবে এত কিছু করে, আমি আমার বাড়িতে আমি দিব্যি চলাফেরা করছি, মানে যেভাবে ইচ্ছা সেভাবে চলছি, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, যা ইচ্ছা তাই করছি, নিজের কাজগুলো নিজে করছি, তারপর আমার বাড়িতে আমি ঘোরাফেরা করছি। ওর খুব কৌতূহল হয় যে কিভাবে এভাবে করে, ও চোখ বেঁধে ঘোরার চেষ্টা করত, তারপর উঠোনে লিখত অনেক কিছু,
চোখ বেঁধে
লেখার চেষ্টা করত।
মানে আপনি যেভাবে আপনার দুনিয়াটাকে দেখেন, ও চোখ বন্ধ করে সেভাবে দেখার চেষ্টা করে,
সেভাবে দেখার চেষ্টা করে।
আচ্ছা,
তো যাই হোক, সেভাবে অনেক কৌতূহলী হয়। প্লাস একটা বড় বোন কে একটা ছোট ভাই যতটুকু ভালোবাসতে পারে সে আমাকে সেভাবেই ভালোবাসে, তার যেহেতু কোনো বোন নেই সে আমাকে সেভাবেই ভালোবাসে। তো আসলে কেন জানি না আমি ওকে সেভাবে একসেপ্ট করতে পারছিলাম না, আমি তেমন কথা বলতাম না
সেভাবে একসেপ্ট করতে পারছিলাম না,
মানে আমি আসলে তেমন ছেলেদের সাথে মিশতাম না। আমার দুটো ভাই ছাড়া আমি আমার অন্যান্য সার্কেলেও তেমন মিশতাম না। আর মানে স্কুল তো মেয়েদের স্কুলই ছিল, তো ছেলেদের সাথে মেশার কোনো কারণও ছিল না। আর যারা আমার সাথে বড় হয়েছে আমি তাদের সাথে মিশেছি, যেমন আমার আর আসলে আমি ঢাকাতেই বড় হয়েছি, তো যার কারণে ফ্যামিলির বাইরে তেমন ছেলে পেলে ভাই টাইদের সাথে মেশার অতটা অভ্যাস ছিল না আমার। এই হালকা পাতলা দেখা হলে কথা বলতাম, এই জাস্ট।
ওকে, তো আপনি সেভাবে নিতে পারছিলেন না,
সেভাবে নিতে পারছিলাম না। তো তারপরও যখন একটা মানুষ যদি অনবরত একটা মানুষকে মিস করে বা তার জন্য কিছু করে, তাহলে তো তাকে এভাবে অ্যাভয়েড করা যায় না, যেহেতু সে আমাদেরই ঘরে আছে।
মিস করে মানে কি, কে মিস করতো? ও মিস করতো,
ও মিস করতো, মানে কোনো কিছু খেতে নিলে এটা আপুর জন্য রেখে দেন আম্মুকে বলতো, তারপর কোনো কিছু মানে তৈরি হলে এটা আপা খাবে, মানে এভাবে সবকিছু করতো। তো জিনিসটা আমার ভালো লাগতে শুরু হয়, যদিও আমি ওভাবে মিশতে পারছিলাম না, কিন্তু তারপরও ভালো লাগে যে আমাকে কেউ এভাবে দেখে। পরে যাই হোক, ছোট ভাই হিসেবে আমি তাকে খুব স্নেহ করতাম। পরে ওর সাথে কথা হতো প্রায়ই, আমি যখন পরে কলেজে ভর্তি হই আমি তখনও একটা হোস্টেলই থাকি, স্কুল হোস্টেলই থাকি, কারণ সিট পাইনি, তো ঢাকায় তো বাসায় থাকার মতো তেমন কোন পরিবেশ পরিস্থিতি ছিল না, তো একটা হোস্টেলই থাকতাম, কলেজ হোস্টেলে উঠিনি তখনও। তো ওখানে মানে আমি তখন এসএসসি পরীক্ষার পর আমাকে ভাই একটা মোবাইল কিনে দেয়।
আচ্ছা,
তো ওভাবে ওর সাথে আমার যোগাযোগ হতো, ওরও মোবাইল ছিল, ও মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিল, যার জন্য ওর বয়সটাও কম ছিল না, আসলে 8-9 পড়লে ওর বয়স ছিল তখন ধরেন 18-19। তো সেভাবে পরে ওর সাথে ওরও মোবাইল থাকে, আর পরে মোবাইল মানে ওর নাম্বার থেকেও আমার সাথে প্রায় যোগাযোগ করতো, যেহেতু আমাকে বড় বোন হিসেবে নিয়েছে, তো প্রায় যোগাযোগ করতো, কথাবার্তা বলতো। বলতে বলতে একসময় যখন আমি কলেজে ভর্তি হই, কলেজের প্রথম ইয়ারটা মানে ফার্স্ট ইয়ারটা ইন্টারের, ও আমাকে বড় বোন হিসেবেই দেখে, আমি ওকে ছোট ভাই হিসেবেই দেখি, কথাবার্তা হয়। পরে একটা সময় যখন আমি সেকেন্ড ইয়ারে উঠি, জানি না কেন, তার আগে আরেকটা কথা, আম্মু ওর সাথে আমার বিয়ের কথা চিন্তা করছিল।
যখন আপনারা দুজন কেউই এটা চিন্তা করেননি?
না, এটা চিন্তা করিনি। তার একটা কারণ হচ্ছে যে আমি একটা অক্ষম মেয়ে, আমাকে তো আর সেভাবে কেউ গ্রহণ করবে না, আম্মুর চিন্তা আর কি। তো আমি আম্মুকে বললাম যে আম্মু দেখেন, আমাকে আসলে সেভাবে কেউ গ্রহণ করবে না, ঠিক আছে, আমিও বিয়ে করতে চাই না, আমার একটাই কথা ছিল আমি বিয়ে করব না, কখনোই বিয়ে করব না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আম্মুকে আমি এটা বললাম যে যদি আমার চলার পথে কাউকে কখনো ভালো লাগে, কেউ যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাহলে আমি তাকে মানে সে যদি আপনাদের কাছে এসে বলতে পারে যে হ্যাঁ আমি তাকে পছন্দ করি, আমি তাকে চাই আমার জীবনে, তো তখন সেটা ভাবা যাবে, আমি নিজে থেকে কাউকে গ্রহণ করতে ইচ্ছুক না।
আচ্ছা,
আম্মু সেটা মানতে পারে না, কারণ গ্রামের অনেক মানুষ আম্মুকে অনেক কথা বলতো যে বাবা কিছু রাখুক বা না রাখুক, বাবা মারা গেছে ঠিক আছে, কিন্তু তারপরও মেয়েটাকে বিয়ে না দিয়ে সেগুলো মানে অনেক বিশ্রী ধরনের কথাবার্তা বলতো, যে ভাইরা ভোগ করার চেষ্টা করতেছে, মা বিয়ে দিচ্ছে না, মা মারা যাবে তো মেয়েটার কি হবে, অনেক ধরনের কথা। এগুলো আসলে কেউ এক্সেপ্ট করতে পারছিল না। তারপর আমার বড় ভাই অনেকটাই আমার মেন্টালিটির।
ওকে, এমনিতে আপনার মা আপনাকে কি ধরনের চাপ দিত এই ছেলেটার সাথে বিয়ে হওয়ার জন্য?
আম্মু, তো আমি আম্মুকে বললাম, আম্মু আমার ভালো লাগে না এই ছেলেটাকে। তো আমার অন্যান্য আশেপাশের ভাবিরা, চাচা তো যারা, তো ভাবিরাও যদি বলতো, দেখ ছেলেটা তো খারাপ না, চাচি চাচ্ছে, তোর তো এটা খারাপ হবে না, তোর খারাপের জন্য তো চাচ্ছে না। আমি বললাম যে না, অত বেশি যদি তোমাদের ভালো লাগে তোমরা বিয়ে করো, আমার পক্ষে সম্ভব না।
আচ্ছা,
আর তাছাড়া বয়সে ছোট, ওকে আমি হাজবেন্ড হিসেবে নিবো, এটা কি করে সম্ভব?
রাইট।
তো পরে আর কি, পরে আম্মু একসময় বলে, দেখ, তখন আমি কলেজে ভর্তি হয়েছি, আম্মু বলে, দেখ তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি।
পুরোটাই সিনেমাটিক। বাংলা সিনেমায় আমরা সাধারণত ধরনের কথাবার্তা অনেক বেশি শুনি।
এটা সবাই বলে, কথাটা শুনলে পরে, যে তুমি কি জীবনটাকে ছবি ভাবছো নাকি, যে তোমার মায়ের এই কথাটা শুনি তুমি রাজি হয়ে গেলা। যাই হোক, আমি তারপরও রাজি হতে চাইনি। বললাম যে যখন আমি ইন্টারমিডিয়েট, ও আমাকে প্রশ্ন করতো যে আচ্ছা আপু আপনি কখনো বিয়ে করবেন না? আমি বলতাম না, যখন ফোনে কথা হতো আমি বলতাম না। বলতেছে কেন বিয়ে করবেন না, বিয়ে না করে একটা মেয়ে জীবনটা তাহলে কিভাবে চলবে? আপনাকে কি এভাবে সবসময় সবাই দেখে যাবে? একসময় ভাইরা বিয়ে করবে, সংসার করবে, আপনার দিকে কয়জন কতটুকু খেয়াল রাখতে পারবে? আমি বললাম কতটুকু পারবে সেটা আমি জানি না, তবে আমি পড়ালেখা করছি, আমার স্বপ্নটা অন্যরকম, আমি চাকরি বাকরি করবো, আমারটা আমি দেখব।
আচ্ছা,
আর কেউ যদি দেখে দেখলো সেটা পরবর্তীর কথা, যদি কেউ দেখার মতো হয় আল্লাহ কারো ভাগ্যে রাখে আমাকে, কিন্তু তা না হয় তো আমি এমনিতেই থাকতে চাই। ও বলে যে না এটা তো সম্ভব না, এটা আমি মানতে পারবো না। আমি জানি না আপনি কি ভাবছেন, কিন্তু আমি মানতে পারবো না। আমি আপনার একটা ভাই হিসেবে আমি এই কথাটা কখনোই মানতে পারবো না। আমি চাই আপনি বিয়ে করেন, আপনার সংসার হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনি সুখী সুখী হন। আমি বলতাম এমন ছেলে কে আসবে আমার জন্য, আমার জন্য? আর আমি কখনো ওকে ওর সাথে নিয়ে আলোচনা করতাম না যে আম্মু এরকম চায় বা কিছু, কিন্তু আম্মু ওদেরকেও বলেছিল সেটা।
আচ্ছা,
ওর মাকেও বলে, আমাকে, ওকেও বলে, আমাকেও বলে, তো সবাইকে একাকী করে বলতো, যার কারণে ও আর ওর মা হয়তো শেয়ার করতো, কিন্তু আমার সাথে ওর মার সাথে বা আমার সাথে ওর সাথে কোনো শেয়ারিং ছিল না।
আচ্ছা,
পরে ওর এই কথায় আমি যখনই মানে ইগনোর করতাম যে না আমি বিয়ে করবো না, আমার বিয়ে করার ইচ্ছা নেই, তখন ও বলতো এটা আমি মানতে পারবো না। এরকম করতে করতে একসময় সে আমাকে বলে যে আমি যদি আপনাকে মেনে নিই, আমি তো
তখন ও কিসে পড়ে?
তখন ও হয়তো বা ক্লাস টেনে।
ক্লাস টেনে পড়ে?
জি।
আর এই অবস্থায় আপনার মা আপনাকে কথা বলে রেখেছিল যে এই ছেলেটাকে তোমার বিয়ে করতেই হবে, নইলে তুমি আমার যেটা বলে আর কি মরা মুখ দেখবে, তাই তো? তখন আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েন?
জি, ইন্টারমিডিয়েট না, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, যখন ও এরকম অফার দিচ্ছে।
ওকে, তারপর আপনি কি বললেন?
তখন আমি বললাম যে তুমি আমাকে মেনে নিবা, এটা কেমন ধরনের কথা? এখানে দুইটা প্রবলেম আছে। এক হচ্ছে তুমি আমার বয়সে ছোট, এটা কখনোই সম্ভব না, তুমি আজকে যা বলছো কালকে সেটা ভুলে যাবা। দ্বিতীয়ত হচ্ছে আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী, তুমি একটা স্বাভাবিক ছেলে, তো তুমি হাত বাড়ালে অনেক সহজে অনেক ভালো ভালো মেয়ে পাবা, কিন্তু আমি তো সেটা না। আর আজকে হয়তো তোমার আমাকে ভালো লাগবে, কিন্তু একদিন তোমার মনে হবে যে আমি তোমার কাছে অনেক তুচ্ছ। তখন ও বলল যে না, এটা কেমন ধরনের কথা বললেন, আপনি মানুষ, আমিও মানুষ, একটা মানুষ তো একটা মানুষকে কখনো নেগলেক্ট করতে পারে না। তখন বললাম এটা আজকে বলছো, কিন্তু সবসময় এটা থাকবে না। তখন বলল যে না, আজকে আপনার চোখ নেই, আমারও তো অ্যাক্সিডেন্টালি চোখটা চলে যেতে পারে, তখন তো আমিও আপনার মতো। বললাম সেটা হতে পারে, কিন্তু হয়নি তো।
This track was downloaded from FusionBD.com.
যাই হোক, পরে আমি রাজি হচ্ছি না। তারপরও ও খুব বলতো যে দেখেন আপনার ওই জীবনটা আমি মানতে পারবো না, আপনার সেই জীবনটা আমি ঘুচাতে চাই বলেই আমি জিনিসটা চাই। আমি আপনাকে সত্যি সেভাবে হয়তো ভালো এখনো বাসি না, কিন্তু আমি আপনাকে বোন হিসেবে অনেক ভালোবাসি। আমি একটা ভাই হয়ে, একটা ভাই হয়ে যদি বোনের জন্য কিছু করতে পারি, যতটুকু সম্ভব করতে চেষ্টা করব। আপনি যদি আমাকে লাইফ পার্টনার হিসেবে নাও নেন, আমি আপনার ভাই হিসেবে যতটুকু পারি করার চেষ্টা করে যাব।
ওকে,
তো আমি বললাম ঠিক আছে, ভাই হিসেবে আছো, ভাই হিসেবে থাকো, সেভাবেই থাকো, সমস্যা কি? তখন ও সেটা রাজি হয় না। ও জানি না কেন, ওর কি মনে হয় যে ও আমাকে কেন চাচ্ছিল এভাবে নিতে। পরে ও আমার একটা বান্ধবীর কাছে ফোন দেয়। আর এমনিতে মানে আমার বান্ধবীদের সাথে ছোট ভাই হিসেবে সবার সাথে পরিচয় ছিল, যেহেতু আমি কারোর সাথে কথা বলছি। আসলে এসএসসি পরীক্ষা দেওয়ার পর কলেজে ভর্তি, এই টাইমটা তো বোঝেনি কিরকম একটা রোমান্টিক
রোমান্টিক এজ। ওকে, আপনার বান্ধবীকে যখন ফোন দিল তারপরে কি হলো?
আমার বান্ধবীদের সাথে কথা বলতে, এমনিতেও আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, নামটা বলতেই হয়, সুপর্ণা। ও আমার সবকিছুই জানত। ও যে আমাকে এরকম অফার করছে,
সুপর্ণাও কি আপনার মতো?
জি, আমার মতো।
ও সম্ভবত ব্লাইন্ড।
জি, ওরা শুনছে এখন অবশ্যই।
ওকে,
তো ওকে বলে যে আপু, সুপর্ণাকে দিদি, ও একটা হিন্দু মেয়ে, তো ওকে দিদি বলে ডাকে সবসময়। ও নিজের বোনের মতো করেই দেখে সবসময়, দেখত আর কি। তো ও বললো যে দিদি আপনি প্লিজ ওকে বোঝান, ও এটা বুঝতেছে না কেন জানি না, এইভাবে একটা জীবন চলতে পারে না, আমি ওর জীবনটা চেঞ্জ করতে চাই। পরে আমাকে সুপর্ণাও খুব বোঝায়। সুপর্ণাও আসলে ওর বাহিরের রূপটাই দেখেছিল, পরে মানে খুব কান্নাকাটিও করে ওর কাছে, জানি না এখন হয়তো স্বীকার নাও করতে পারে, তো অনেক কান্নাকাটি করে যে দেখেন মেয়েটা এভাবে জীবনটা শেষ হয়ে যাবে, আমি এটা চাই না। তো পরে সুপর্ণা আমাকে বোঝানোর পরে আমি বললাম ঠিক আছে, আর রাজি হতাম না, তারপরও রাজি হতাম না, কিন্তু ওই যে ভাবলাম আম্মু, আম্মু তো না হয়তো কষ্ট পাবে, ঠিক আছে আম্মু আম্মু কষ্ট পাবে সেটা, তারপরও রাজি হতাম না, ছেলেটা যেহেতু আমাকে পছন্দ করছে, আম্মুও চাচ্ছে, তো আম্মু যখন চাচ্ছে বিয়েটা তো হবে, আর বিয়েটা হওয়ার আগে যদি তাকে একটু চেনার সুযোগ পাই খারাপ কি।
ওকে,
ব্যাস শুরু হয়ে যায় যা হওয়ার। তারপর লাভ রিলেশন চলছে, ও তো কখনো ঢাকায় আসেনি।
ওকে, আপনি ফার্স্ট টাইম তাকে মানে আপনার জীবনের জন্য অ্যাকসেপ্ট করে নিলেন?
জি।
এবং আপনি তাকে ওয়ার্ড দিলেন যে হ্যাঁ ইউ ক্যান লাভ মি এবং মি অলসো লাভ ইউ, ব্যাপারটা কিরকম?
কিছুটা আসলে, একটা কথা এখানে বলে রাখি, আমার না মানে এত ডিটেলস মনে নেই, কিন্তু এতটুকু মনে আছে কোনোভাবে হ্যাঁ বাচক উত্তর দিয়েছিলাম।
ওকে,
তো পরে আর কি, যাই হোক, ও আমাকে, আমি ছুটিতে বাড়ি যাই, ঈদ কোন একটা ঈদে সম্ভবত বাড়িতে যাই, যাওয়ার পর ওর সাথে আমার দেখা হয়। তারপর কলেজে আবার চলে আসি, তখন আমি হোস্টেলে উঠে গেছি, কলেজে আবার চলে আসি, আমি ছিলাম যাই হোক ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। তখন আসার পরে ও আমাকে আবারও মানে কলেজে এসে পড়ছি সম্ভবত এক সপ্তাহ হবে বা খুব বেশি হলো 15 দিন, তখন ও আমাকে আবার দেখতে চায়, মানে ওর খুব ফিলিংস আমার জন্য। আমি বলছি আমি তোমাকে না দেখে, না তুমি বলতো না, আপনিই বলতো তখন।
আচ্ছা, মানে এই রিলেশনে যাওয়ার পরেও আপনি করেই বলতো?
আপনি করেই
বলতো। আপু ডাকতো?
না, আপু ডাকতো না, সেটা তো হয় না। যাই হোক, তো আমাকে খুব দেখতে চায়, ওর নাকি খুব দেখতে ইচ্ছে করছিল। আমি বললাম মাত্রই বাড়ি থেকে আসলাম, এখনই দেখার কি হলো? বলছে না আসলে আমার খুব, কেন জানি না আমার খুব দেখতে ইচ্ছে করছে, তো তো ঢাকা শহর তেমন একটা চিনে না। তারপর ও আসে, সম্ভবত আম্মু আসছিল ওর সাথে নাকি, ঠিক মনে পড়ছে না, যে কোনো ভাবে আসে, ও আমার কলেজেও আসে। ও আম্মুর সাথে এর আগেও একবার এসেছিল, আমি স্কুল লাইফে, তখন আমার ছোট ভাই হিসেবে আমি আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিই, তো তখন সে একাই আসে, এসে অনেক কিছু নিয়ে আসে আমার জন্য, কসমেটিক্স, তারপর আমার ফ্রেন্ডদের জন্য অনেক কিছু নিয়ে আসে, আর সুপর্ণা তো স্পেশাল যেহেতু দিদি, ওর জন্য নিয়ে আসে। তো আসলে খুব ভালো লাগছিল তখন, যে মানে এমন একটা জীবন, খুব ভালো লাগছিল। তো
কতদিন ছিল এই সম্পর্ক আপনাদের, লাভ রিলেশন যদি বলি, প্রেমের সম্পর্ক, এটা কতদিন ছিল?
এক বছর।
এক বছরের মতো? তো এক বছর মানুষটাকে আপনি কি দেখলেন, এটাকে যদি আপনাকে বলতে বলি?
আপনি যদি ডিটেল মানে এখানে সংক্ষেপে শেষ করে দিতে বলেন তাহলে এখানে বলতে হয় যে আসলে অনেক ভালো, অনেক ভালো একটা মানুষ, এতটাই ভালো যে আমি আমার আম্মুকে লাস্টে বলেছিলাম যে আম্মু ছেলেটা এতটাই ভালো, মানে আমি এমনটাই চেয়েছিলাম। আর আরেকটা কারণ আছে ছেলেটাকে আম্মুর পছন্দ করার, সেটা হচ্ছে আমার আম্মু চাইতো সবসময় একটা মাদ্রাসার ছেলে, কোরআন শরীফ জানা, তারপরে আর আমার একটা ডিমান্ড ছিল, সেটা ছিল যে একটা শিক্ষিত ছেলে হতে হবে।
আচ্ছা,
তো যেহেতু লেখাপড়া করছে ও তো শিক্ষিতই, এজন্যই শিক্ষিতটা চাওয়া যে আমি যে লেখাপড়া করলাম আমার লেখাপড়াটাকে যেন সে কখনো নেগলেন্ট সিটে না দেখে, যে চোখে দেখে না লেখাপড়া করেছে তো কি হচ্ছে, সেই তো হারিয়ে ঠেলতে হবে, এই টাইপের কোনো কথাবার্তা যেন না আসে, কারণ শিক্ষিত হলে সে শিক্ষার মর্মটা বুঝবে। যে একটা দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে লেখাপড়া কত কষ্ট করে করেছে আর লেখাপড়ার মূল্যটা কি, তামু সেটা দেখেছে। তারপর মাদ্রাসার ছেলে নামাজ কালিমা পড়ে, কোরআন শরীফ পড়ে, ঠিক মতো সবকিছু করে, আল্লাহর দিকে তার মন আছে, এসব দেখে আম্মু পছন্দ করে।
আপনি কি দেখলেন এক বছরে?
আর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি যেটা চাচ্ছিলাম যে আমাকে মন থেকে অনেক ভালোবাসবে, আমাকে অনেক বুঝবে। ও আমাকে ঠিক ভালোবাসত, বুঝত আমি কিসে কষ্ট পাই, আমি কিসে খুশি হই, সবকিছুই বুঝত, এত বেশি বুঝত। বললাম না ছেলেটা আমার চেয়ে যদিও ছোট হয় কিন্তু তার মেন্টালিটি অনেক বড় ছিল, মানে বড় ম্যাচিউর ছিল, ইয়েস, যার কারণে মানে মনে হয়নি যে ও বয়সে ছোট, কখনো মনে হয়নি। আর মনে হতো যে বিয়ে হলেও সে আমার মানে যে আল্লাহ দীপনা থাকে ওয়াইফদের একটা মেয়েদের, ও সেগুলো বুঝে নিবে।
আচ্ছা,
তো যার কারণে আমি খুব মানে চাচ্ছিলাম তার সাথে আমার বিয়েটা হোক।
আপনি এক পর্যায়ে চাচ্ছিলেন যে না, এই ছেলেটাকে আমার বিয়ে করতে হবে?
জি।
ওকে,
তো পরে যখন বিয়ের প্রশ্ন আসে, মানে আমি এইচএসসি পরীক্ষা দেই আর ও এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করে, তখন বিয়ের প্রশ্ন আসে। আম্মু চাচ্ছিল যে বিয়েটা হয়ে যাক।
আম্মু কেন চাচ্ছিল যে এই বয়সে মেয়েটাকে বিয়ে দিতে হবে?
আম্মু চাচ্ছিল এই জন্যই যে ছেলেটা আসলে, এটাই কি স্বাভাবিক নয় যে যে মানুষ যত উচ্চ শিক্ষার দিকে চলে যায় তার চোখটাও তত উপরে উঠে যায়?
আচ্ছা,
তো যেহেতু লেখাপড়া করছে আর আম্মুর দিক থেকে আম্মু যেহেতু হেল্প করছে, ওর মাও হেল্প করেছে, ওটা অস্বীকার করার কিছু নেই।
জি,
কিন্তু আমাদের বাড়িতে থেকে যতটুকু আম্মু করছে করছে, তো বেশিরভাগটাই আম্মু করছিল, তো যেটুকু করছিল আম্মুর একটা চিন্তা যে আমি তাকে নিয়ে একটা আশা করছি। আর আম্মু তখনও জানতো না, আমার ফ্যামিলির আসলে কেউ জানতো না যে ওর সাথে আমার একটা লাভ রিলেশন ছিল বা চলছিল তখন।
আচ্ছা আচ্ছা,
আর এখানে একটা কথা বলতে হয়, কেন জানি না, আচ্ছা ফ্যামিলি থেকে চাচ্ছে, ওর মাকেও আমার আম্মু বলেছে যে আমি চাচ্ছি বিয়েটা হোক, তাহলে কেন জানি না ও ওর মার সাথেও শেয়ার করতে বারণ করে, আমাকে আমার আম্মুর সাথেও শেয়ার করতে বারণ করে যে এই ব্যাপারটা যেন কেউ না জানে। আমি জানলে কি হবে, কারণ এটা তো সবাই জানি, সবাই তো চাচ্ছি, ওর মাও চাচ্ছিল একটা পর্যায়ে, প্রথমে চাচ্ছিল না, পরে আম্মু মানে আম্মু চাপ দেয়নি, আম্মু বলছিল যে মানে হলে ভালো হয়, তোদের দিক থেকে তোরা একটু ফিনান্সিয়াল সমস্যায়, আমার দিক থেকে আমার মেয়েটা এরকম ধরনের, তো হলে খারাপ কি হয়। তো পরে রাজি হয়, ওর মাও রাজি হয়, ও তো রাজি না হলে তার এরকম একটা রিলেশন জড়াতো না। সরি, তারপর যখন বিয়ের প্রশ্নটা ওঠে, আম্মু চাচ্ছিল যে আবার যদি কলেজে ভর্তি করি আস্তে আস্তে তো পাখা গজাবে, স্বাভাবিক, চাইবে না, উড়াল দিতে চাইবে,
মানে ছেলেটা উড়াল দিতে চাইবে।
সুতরাং
উড়াল দেওয়ার আগেই আপনাকে দিয়ে ডানাটা কেটে দিক, এরকম একটা ব্যবস্থা,
ডানাটা কেটে দিক না, ঠিক ভাঁজ করে দিক।
ওকে, আচ্ছা,
তো পরে মানে যখন বিয়ের জন্য বিয়ের কথাটা তোলে, তখন ওর ফার্স্ট কথা, আমি মাত্র পড়ছি মানে এসএসসি পরীক্ষা দিলাম, এখনই বিয়ে ঠিয়ে এগুলো কেমন হবে, সমস্যা কি?
আমি ছেলেটা বলছিল,
আমি পড়াশোনা শেষ করি বা অন্তত পক্ষে ইন্টারে ভর্তি হই, তারপরে না হয় ইন্টারটা পাশ করি, তারপরে বিয়েটা করব।
আচ্ছা আচ্ছা,
আর ও সবসময় আমাকে বলতো, মানে যখন লাভ রিলেশন চলছিল, এসব বিয়ের এক কথা তখনও আসেনি, তখন ও আমাকে বলতো আমি এসএসসি পরীক্ষাটা দেই, তারপর একটা চাকরি বাকরি কালেক্ট করব, এরপর আমি বিয়েটা করব। তা আমি সেটা নিয়ে আশ্বস্ত ছিলাম, তো ও চেষ্টা করেও চাকরির জন্য, এক জায়গায় পত্রিকা থেকে চাকরির ইয়া দেখে, সার্কুলার দেখে যায়, প্রতারিত হয়।
আচ্ছা,
তো আসলে ওইবার প্রতারিত হওয়ার পর আর সেভাবে তেমন কোনো চেষ্টা করেনি, তবে কিন্তু এমনিতে ও ব্যবসা জানতো, অনেক কিছুই জানতো। পরে আম্মু ওকে যখন বিয়ের কথা বলে, ও তখন মানে অ্যাভয়েড করতে চাচ্ছিল বারবার।
আচ্ছা,
পরে আমার ফ্রেন্ড, ওই যে বললাম সুপর্ণা, ও ফোন দেয় যে ওর নাম, আমার হাজবেন্ডের নাম হচ্ছে রবিউল, রবিউল তুমি চাচ্ছ না কেন? এখানে আরেকটা কথা বলি, ওর নাম রবিউল কিন্তু প্রেম অবস্থায় আমি ওকে এতটা বেশি বিশ্বাস করে ফেলেছিলাম যে অতিরিক্ত বিশ্বাস থেকে আমি তার নাম দিয়েছিলাম আলামিন।
ওকে, আলামিন মানে বিশ্বাসী, আমরা জানি।
জি, তো আমার ফ্রেন্ড সার্কেলে আসলে এই জিনিসটা আমি গোপন করে যাই যে সেই রবিউলই এই আলামিন, আমি ওকে আলামিন নামে আমার ফ্রেন্ডদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিই, যে কারণ এই জন্য যে সবাই নেগলেক্ট করবে, বয়সে একটা ছোট ছেলের সাথে তুই প্রেম করছিস, এটা কেমন ধরনের কথা? তো সবাই এটা নেগলেক্ট ভাবে দেখবে, সেজন্য আমি আসলে ওকে রবিউল, আজকে সবাই হয়তো বা জানছে বা একটু একটু আঁচ করেছিল সবাই, কিন্তু আজকে ডিটেলস মানে শিওর হয়ে যাচ্ছে যে সেই রবিউলই ছিল আলামিন। তো পরে আমি মানে পরে সুপর্ণা ওকে বললো যে রবিউল তুমি কেন যাচ্ছ না, বিয়েটা হোক তারপরে যা হবার হোক না, বিয়ে হলে তুমি একটা চাকরি বাকরি খুঁজে নাও, সমস্যা কি, তুমি তো সক্ষম ছেলে, তুমি তো পারবা সেটা। তখন বলছিল দিদি আমি বিয়েটা করতে পারি একটা শর্তে। তখন বললো বিয়ে করবা সেখানে আমার শর্ত কি, তুমি তো ওকে ভালোবাসো। তখন বলছে ভালোবাসি ঠিক আছে, কিন্তু যদি আমাকে, ও তখন মানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ফর্ম নিচ্ছিল
মানে ওর এসএসসি পরীক্ষার পরে,
জি এইচএসসি তে ভর্তি হবে,
ওকে,
তো বলছিল যে যদি আমাকে ভিক্টোরিয়া কলেজে ভর্তি করে দেয় তাহলে আমি ওকে বিয়েটা করতে পারি। সুপর্ণা আমাকে সেই মুহূর্তে কথাটা জানায়, আমি প্রচন্ড কান্না করি যে ভালোবাসলে আবার শর্ত আসবে কেন। আমি খুব আপসেট হয়ে যাই, ওর এই কথাটা বা ওর আরো বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে, ও বিয়ে করতে চাচ্ছিল না, কিছুতেই চাচ্ছিল না, ওর মাও বেঁকে বসে আর ও বেঁকে বসে। তা আমি বললাম আসলে এই সময়টায় আরো কিছু কথা বলি, যে লাভ রিলেশন চলা অবস্থায় কিছু কথা না বললে আসলে হয়তো বুঝতে পারবে না যে কতটা গভীরে ছিলাম আমরা। যেমন লাভ রিলেশনটা শুরু হয় সম্ভবত আমাদের 2008-এর 25 এপ্রিল থেকে। সে আমাকে ফুল গিফট করে, একটা তোড়া ফুলের বাড়িতে যাওয়ার পর আমি সেটা নেইনি, কারণ আমি তার ভালোবাসাটা একসেপ্ট করতে পারছিলাম না। পরে সে খুব কান্না করে, পরে আমি ঠিক আছে আমি তাকে বুঝালাম ঠিক আছে আমি নেব না, সরি একটা ফুল দিয়েছিল, কি ফুল ঠিক মনে পড়ছে না, পরে আমি যখন বললাম ঠিক আছে আমি নেব, আপনি আমাকে আরেকটা ফুল কিনে দেন, আমি ওকে আপনি বলতাম তখন থেকে শ্রদ্ধা করে, যেহেতু আমার স্বামী হবে সেহেতু আমি তাকে আপনি বলবো, আর সে তুমি জিনিসটা পছন্দ করত না। যাই হোক, পরে ওর সাথে আমার রিলেশনটা চলে, ও তারপর সে আমাকে ফুল দেয়, একটা তোড়া দেয়, একটা ফুল নেইনি সেটার জন্য, ওই যে বলে না একটা না নিলে দুইটা, সেরকম একটা নেইনি তাই একটা তোড়া, অনেক বড় একটা তোড়া দেয়, রজনীগন্ধা গোলাপ অনেক কিছু ছিল, পরে সেটা নেই। এরপর সেই বছরেরই 25 জুলাই ও ওর মার কাছ থেকেও টাকা নেয়, আমার আম্মুর কাছ থেকেও টাকা নেয়, 5,000 টাকা মনে হয় নিয়ে ঢাকায় আসে। আসার পর আমরা আসলে আজকেই হয়তোবা সবাই জানছে আমি ফ্যান্টাসি কিংডম এ গিয়েছিলাম, আমি সবাইকে বলেছি কি, আমার ফ্যামিলিতে বলেছিলাম যে আমি সেটা মানে গেছি কলেজ থেকে, আসলে কলেজ থেকে নয় আমি গিয়েছিলাম তার সাথে, তার সাথে যাই, কলেজে রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পর আমি তার সাথে, কলেজে একটা নিয়ম ছিল যে 8:30 বা 7:30 এরকম একটা নিয়ম ছিল, হোস্টেল ঢুকতে দেবে না এরপরে, তো ঠিক তাই হয়ে যায়, তারপর হয়ে যায় সম্ভবত 9 বাজে আমরা ফিরে আসি। সারাদিন অনেক মজা করেছিলাম, একসাথে ছবিও তুলেছিলাম।
ঠিক এই জায়গাটাতে আমরা তারপরেরটুকু আমরা সংবাদের বিরতির পর শুনব, আমরা গল্পের টার্নটা নিতে চাই সংবাদের বিরতির পর। আপনারা নিশ্চয়ই জানেন যে রাত 12টার যে এবিসি সংবাদ রয়েছে সেটা আজকে 24 মিনিটের মতো, 24 মিনিটের পরপরই আমরা ফিরে আসব আয়েশাকে সাথে করে নিয়ে। আয়েশার জীবনের যে গল্প তার খানিকটাই আমরা বলতে পেরেছি মাত্র, বাকিটুকু আশা করছি যারা শুনতে চান আমাদের সঙ্গেই থাকবেন। সংবাদের পরপরই আমরা ফিরে আসছি আয়েশাকে নিয়ে, তার গল্পটা আমরা শুনব। এবং গল্প শোনার আগে আসলে কোন মন্তব্য করতে চাই না, গল্প শেষে কিছু মন্তব্য আছে। আর এই ফাঁকে আমি আরেকবার বলছি, আপনারা যেটা শুনছেন অনুষ্ঠানটা সেটা হচ্ছে হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2। প্রতি শুক্রবার রাত 11টার খবরের পরে অনুষ্ঠানটি প্রচার করা হয়। এখানে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আমাদের একটি ফোন আছে, ফোন নম্বরটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668, এখানে ফোন করে আপনি বলতে পারেন আপনি কি বলতে চান। আরো একবার স্বাগত হ্যালো 8920 তে, 12:24 হচ্ছে সময়, কথা ছিল 24 মিনিট পর কিপটিয়া, এবং আমাদের আজকের অতিথি যিনি স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন আমাদের হ্যালো 8920 শ্রোতা এবং আমাদের বন্ধু আয়েশাকে নিয়ে ফিরে আসবো আমরা। আমরা ফিরে এসেছি, এতক্ষণ যারা শুনেছিলেন তারা তো জানেনই আয়েশা একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সে আজকে আমাদের সাথে ভাগাভাগি করছে, হাজার হাজার শ্রোতাকে শোনাচ্ছে। আয়েশা যখন স্টুডিওতে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে গল্পটা বলতে যাচ্ছেন এটা বলে আপনার লাভ কি, আমাকে বলেছে যে আমি গল্পটা আসলে এই জন্যই বলতে চাই যে আমার লাভ হোক আর না হোক, হাজার হাজার মানুষ যারা আমার মতো রয়েছে তারা শুনে হয়তোবা কিছুটা শিখতে পারবে আমার কাছ থেকে। ওকে, আমরা যখন স্টোরি বলি আমরা বারবারই আমাদের অনুষ্ঠানে বলে নেই, একটা গল্প আমরা বলি, সে গল্পটা হচ্ছে জীবনের গল্প, জীবনের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা যে কোনো ধরনের হতে পারে, হতে পারে আনন্দের, হতে পারে হাসির, হতে পারে দুঃখের, হতে পারে কষ্টের, কিংবা কিছুই না, শুধুই অভিজ্ঞতা, যে কোনো কিছুই হতে পারে। এবং সেই অভিজ্ঞতাটা আমরা এরকম ভাবে বলি না যে আমরা এখানে অভিজ্ঞতাটা বললে সেটা সমাধান হয়ে যাবে, বা যে কেউ সমাধান করতে চাইলেও আমরা সেটাকে নিরুৎসাহিত করি না, যে কোনো কিছুই হতে পারে। কিন্তু মূল কথাটা হচ্ছে উই আর দ্য স্টোরি টেলার, আমরা আসলে গল্প বলি, সেই গল্প থেকে আপনি কি নেবেন সেটা একান্তই আপনার ব্যাপার। ওকে, আমরা সংবাদের পর আবারও ফিরে এসেছি। আয়শা, আমরা আবারও ফিরে এসেছি, আমরা গল্পের যে জায়গাটায় ছিলাম সেখান থেকে আমরা শুরু করতে চাই। তবে তার আগে আমি আমার শ্রোতাদেরকে আরো একবার বলছি, আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের নাম্বারটা হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। এখানে আপনি দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় আপনি ফোন করতে পারেন। ফোন করার পর আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি বলে আপনি বলবেন আসলে কি বলতে চান, যে কোনো বিষয়। এবং আপনি যদি আপনার জীবনের গল্প আমাদের এখানে বলতে চান, অতিথি হতে পারেন আপনি সামনে সপ্তাহে, হয়তোবা আজকে আয়েশা যেখানে বসে আছে সেখানে বসে এবিসি রেডিওর লক্ষ লক্ষ শ্রোতাকে আপনি আপনার জীবনের গল্প শোনাতে পারেন। আয়েশা, আমরা যেখানে ছিলাম বিয়ের ঠিক
পূর্ব মুহূর্ত
আমরা আপনার কাছ থেকে শুনি।
যাই হোক, শেষ পর্যন্ত বিয়ের দিকে আগায় জিনিসটা, ও রাজি থাকে না, তারপরও হয় শেষ পর্যন্ত কিছু শর্ত সাপেক্ষে।
এবং শর্তটা আপনারা মেনে নিলেন?
হ্যাঁ, আসলে কিছু কিছু শর্ত ছিল মানার মতো না, কিন্তু আমি বিয়েটার স্বার্থে মেনে নিই।
আচ্ছা।
আসলে আমি ওকে এতটা বেশি ভালোবেসে ফেলি যে ওকে আমি পাবো না, এটা আমি কিছুতেই মানতে পারছিলাম না।
এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার মা এত কিছুর পরও ব্যাপারগুলো মেনে নিচ্ছিল এই কারণে, যেহেতু আমার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী, এবং যেভাবেই হোক ওর ভবিষ্যৎটা ভালো হোক, বা ওকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায় একবার, ছেলেটার সাথে বিয়ে হয়ে যায়, তাহলে উনি নিশ্চিন্ত হতে পারেন।
জি, নিশ্চিন্ত হতে পারেন। আরেকটা হচ্ছে, একটা ছেলের প্রথম স্ত্রীর প্রতি যে ফিলিংসটা থাকে, দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হলে এই জিনিসটা হয় না।
সুতরাং উনি বিশ্বাস করেছিলেন যেটাই হোক না কেন এই ছেলেটা যদি বিয়ে করে তাহলে সবকিছু
ঠিক হয়ে যাবে। যাই হোক, বিয়েটা মানে শর্ত সাপেক্ষে হয়। শর্তগুলো ছিল, ওর পড়াশোনা চালাতে হবে, ও দ্বিতীয়বার একটা বিয়ে করবে, যেহেতু আমি অক্ষম, আমি সংসারের কোনো কাজ করতে পারবো না, সেহেতু ও দ্বিতীয়বার একটা বিয়ে করবে। আর আমাকে যে বিয়ে করছে, আমাকেও খাওয়াবে কিভাবে? আমার দিক থেকে কিছু মানে সম্পত্তি আমার নামে দিতে হবে। এখন শর্তটা নিয়ে আমি একটু কনফিউশন আছি, কি তার নামে দিতে হবে না আমার নামে দিতে হবে।
তিনটা শর্ত, মানে ভয়াবহ রকমের তিনটা শর্ত। প্রথমটা হচ্ছে ঠিক আছে, তাকে পড়াতে হবে, এটা আমি মেনে নিলাম। দ্বিতীয়টা যেটা, সেটা ছিল আপনাকে বিয়ে করবে এবং জীবনের একটা পর্যায়ে তার আরেকটা স্ত্রী থাকবে।
জি,
এবং সেটা শুধুমাত্র আপনি দৃষ্টি প্রতিবন্ধী এই কারণে।
এই কারণে।
আর তৃতীয় যেটা শর্ত ছিল সেটা হচ্ছে জমি জমা যা দেওয়া হবে আপনার পরিবার থেকে সবকিছু তার নামে দিতে হবে।
না, তার নামে দিতে হবে ঠিক এই টাইপের ছিল না, আমার নামে হোক তার নামে হোক দিতে হবে।
ওকে,
আমার নামে দিলেও সমস্যা নেই, কিন্তু দিতে হবে,
এক ধরনের যৌতুকই বলা চলে।
হ্যাঁ।
ওকে, তারপর?
তো পরে আম্মু, আসলে যেহেতু আব্বু মারা গেছেন, আম্মুর কাছে সেরকম কোন টাকা পয়সা নেই, আর জমি জমা আমাদের এখনো ভাগ বাটোয়ারা হয়নি, তো দেওয়ার তো প্রশ্নই আসে না। আর যেহেতু জমি জমা আব্বু মারা যাওয়ার পর থেকে আমি এমনিতেই পাই, এটা আবার দেওয়ার কি আছে?
জি।
তো আম্মু বলছিল, দেখ, আমি তো আসলে সেরকম কিছু, আমার কাছে টাকা পয়সা নাই, ক্যাশ আমার কাছে মাত্র 1,00,000 টাকা আছে, আমি সেটা আমার মেয়ের জন্যই রেখেছি, আমার ছেলেদের অনেক সমস্যা, তো আমি সেভাবে দেইনি তাদেরকে।
আচ্ছা।
যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, একটা কাউকে কারো হাতে তুলে দিতে গেলে কিছু না কিছু লাগবে। এখন তুই যে পড়ালেখা চালানোর কথা বলছিস, আমি এই টাকাটাই দিতে পারি, এখন তুই কি ব্যবসা করবি না পড়াশোনা করবি সেটা তোর ব্যাপার।
আচ্ছা।
যাই হোক, ও সেটা পড়ালেখার কাজেই খরচ করে, শেষ পর্যন্ত বিয়েটা হয়।
কবে কবে বিয়ে হলো আপনাদের?
বিয়েটা হয়েছিল 2009-এর 3রা জুলাই।
শ্রোতারা, 2009 সালের 3রা জুলাই। ওকে, ঠিক আছে।
তো সে বিয়েটা আসলে খুব মানে ঘটা করে হয়নি, সেখানে জাস্ট আমরা, আমার দুই ভাই প্লাস আমার আরেকজন ভাই আছেন, চাচাতো, নাম মোহন, উনি ছিলেন। আর আত্মীয় স্বজনদের মধ্যে তেমন কেউ ছিল না, আমরা যে ঢাকায় থাকি আশেপাশের কয়েকজন ছিলেন।
এবং তখন আপনি ইন্টারমিডিয়েট, তখন আপনি কিসে
পড়ছেন? অনার্সে ভর্তি হয়েছি।
ভর্তি হয়েছেন, আর তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার?
ও তখনো ভর্তি হয় মানে হয়নি,
এখনো ইন্টারে ভর্তি হয়নি তখন
না।
ওকে।
তারপর বিয়ে হওয়ার মনে হয় 1-1.5 মাসের মধ্যে ও টাকাটার জন্য চাপ দেয় যে আমার টাকাটা আমাকে দিতে হবে। তা আম্মু চায় যে টাকাটা ওকে ওভাবে না দিয়ে, ওর বয়সটা যেহেতু সেরকম না, টাকাটা ওভাবে না দিয়ে আমি কিছু একটা করে দিব, তো সেটা রাজি হয় না, পরে টাকাটা দেয়, ওর হাতেই দেয়। ভাইয়াদের অজান্তে। দেওয়ার পরে ও টাকাটা নিজের মতো করে খরচ করে, এমনকি ওর মার হাতেও দেয়নি ও টাকাটা।
এক লাখ টাকা?
জি। ওর মাকে দিয়ে একটা অ্যাকাউন্ট খুলিয়ে নিয়েছিল, কিন্তু ওর মা তো সেরকম শিক্ষিত ব্যক্তি না যে নিজে সেটা খরচ করতে পারবে। তাছাড়া তার মাও এটা রাগ করেছিলেন যে টাকাটা আমও চেয়েছিলেন, ওর মার হাতে দিতে চেয়েছিলেন, কিন্তু ও বলে না কারো হাতে দেওয়া যাবে না।
আপনি যেহেতু তার স্ত্রী ছিলেন, সুতরাং আপনাকে আমার প্রশ্নটা করতেই হচ্ছে যে যখন ও এসএসসি মানে ইন্টারমিডিয়েটে ভর্তিও হয়নি বলা যেতে পারে, সেই সময় এই পরিমাণ টাকা দিয়ে কি করেছিল আপনার ধারণা মতে?
না, আসলে এটা ও পড়ালেখার কাজেও খরচ করে, একটু বিলাসী ভাবে চলাফেরা করে।
আচ্ছা আচ্ছা।
এক লাখ টাকা 13 মাসেই শেষ। যাই হোক, পরে পড়ালেখা করে ওই টাকাটা দিয়ে, লেখাপড়া চলছে। তো ওই পর্যায়ে যখন আমাদের বিয়ের 2 মাস সম্ভবত, তখনই ও বলছে তোমাদের ফ্যামিলিতে কথা দিয়েছিল যে আমার মানে তোমার নামে একটা জমি জমা দিবে, কই সেটা? তখন আমি বললাম জমি জমা দিবে মানে দেওয়ার কি আছে, আমার তো এমনিতেই আছে। তখন বলতেছে যে না দিতে দিবে, যেহেতু বলছে এটা তো দিতে হবে।
বিয়ের পর কি আপনারা আপনাদের পরিবারই থাকতেন নাকি দুজন একসাথে আলাদা থাকতেন?
আসলে বিয়ের পর আমি কম্পিউটার শেখার জন্য আলাদাভাবে মিরপুরে বাসা নিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা।
এমনিতে আমাদের এখানে বাড্ডা, আমাদের মানে স্থানীয়, আমরা থাক মানে স্থানীয় না মানে আমরা থাকতাম সবসময় বাড্ডাতেই।
জি।
আব্বু থাকতে থেকেই তো বিয়ের পর আর কি আমি কম্পিউটার শেখার জন্য মিরপুরে যাই, মানে প্রতিদিন কম্পিউটার শিখতে হবে, আর আমি কম্পিউটার একটু পিছিয়ে গিয়েছিলাম বিয়ের কারণে, ওইটা কভার করতে আমার খুব কষ্ট হচ্ছিল, আর এখান থেকে মিরপুর যাতায়াত খুব কষ্ট হতো, সেজন্য মিরপুরে বাসা নেই।
আচ্ছা।
তো ও আসলে পরে যাই হোক যখন ভর্তি হয়, ভর্তি হওয়ার পরেও আমার সাথে তেমন একটা থাকতো না, ও হোস্টেলেই সময় কাটাতো বেশি, কারণ হোস্টেলে স্বাভাবিক ইন্টার লাইফ তো খুব ব্যস্ত লাইফ, ও হোস্টেলেই বেশিরভাগ সময় কাটাতো। এখানে আরেকটা ব্যাপার আছে, আমাকে কারোর সাথে পরিচয় করাতো না, কারণ এটা আসলে একটু স্বাভাবিক আমি মনে করি, যেহেতু হোস্টেলে থাকে পরিচয় তো করাবেই না, পরিচয় করালে বিবাহিত ছেলেকে তো রাখবে না সেখানে।
আচ্ছা আচ্ছা।
তো ফ্রেন্ড সার্কেল জানলে তো আস্তে আস্তে সবাই জানবে, এই জন্য ও ব্যাপারটা আমাকে ইগনোর করতে বলেছিল, তো আমিও সেটা রাজি ছিলাম, ঠিক আছে। তারপর 2 মাস পরে যখন বলছে জমি জমার ব্যাপারটা, আমি বললাম এটা সম্ভব না, আম্মু ওকে বলে দিল দেখ এত বেশি চাপাচাপি করলে আমি দিব না, আমি তো বলেছি আমি দিব, আর দেওয়ার কি আছে, আমার মেয়ে তো এমনিতেই পাবে, ওর বাবা যেহেতু নেই, বাবার সম্পত্তি তো এমনিতেই ভাগ হয়ে গেছে। যাই হোক, পরে যাই হোক জমির ব্যাপারটাও বাদ। পরে আস্তে আস্তে দিন যায়, 3 মাস যখন, তখন আমার ভাইয়ারা তো জানতো না 1 লাখ টাকা ওকে দেওয়া হয়েছিল, কিন্তু ভাইয়া মানে আম্মু আসলে চাচ্ছিল টাকাটা আবার ভাইয়াদের কাছ থেকে নিয়ে রাখার জন্য, যে রেখে দিই এটা আরেকটা বিপদ আপদ থাকতেই পারে, মেয়ে বিয়ে দিয়েছি, তাছাড়া আমার নিজের একটা ব্যাপার আছে। তো ভাইয়াদেরকে আম্মু ব্যাপারটা জানাতেও বারণ করেছিল, কিন্তু ও জানি না কি কারণে, বললে হয়তো ওকে নেগলেক্ট করা হবে, আমি সেটা করব না, ও মানে সেটা মানে একটু রাগান্বিত ক্রুদ্ধ হয়ে হয়তো বা যে উনি টাকা নিচ্ছেন আমাকে সেটা দিচ্ছেন না, আমি সেটা পাবো না। ও আমাকে বলেছিল যে খালা যে টাকাটা নিচ্ছে সে টাকাটা আমাকে দিতে বলো, তুমি নিয়ে নাও, ফুসলে ঠাসলে নিয়ে নাও। আমি বলছি আম্মুরও তো একটা প্রয়োজন থাকতে পারে। যাই হোক, পরে আর কি ও ভাইয়াকে ব্যাপারটা বলে দেয়, 3 মাস যখন, তখন ও ভাইয়াকে ব্যাপারটা বলে দেয়।
আমি একটু একটা জানতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন ঢাকা শহরে থাকতেন, ও তো আপনাদের পরিবারই থাকতো এবং পরিবারই মোটামুটি ভরণ পোষণ করতো, ও ঢাকা শহরে আসার পরে ওর ভরণ পোষণ কারা করতো?
এটাও আসলে ভাইয়াদের দিক থেকে হতো মোটামুটি, মোটামুটি কি বিয়ের পর থেকে সম্পূর্ণটাই ভাইয়াদের দিক থেকে, আর হালকা পাতলা ওর মার কাছ থেকেও নিত, মানে এত দিক থেকে নিয়েও ওর হতো না, ওর মার কাছ থেকেও নিত, জিনিসটাই আমি মানতে পারতাম না যে একটা মাকে এত কষ্ট দেওয়ার কি দরকার। যাই হোক, পরে ও ভাইয়াকে বলে দেয়। একই সাথে আরেকটা খুব মানে খারাপ ব্যাপার যে ও ভাইয়াকে এভাবে বলে, আসলে ওর সাথে আমি যে বিয়ের আগে আমার যে সম্পর্কটা ছিল সেটা আসলে আমি মানে ভালোবেসে করি নাই, মন থেকে করি নাই, আমার মানে পরিস্থিতি বা আমার স্বার্থ ছিল সেজন্য করেছি।
আপনার ভাইয়াকে বলে? আপনার কোন ভাইয়াকে বলে?
বড় ভাইকে।
ওকে।
তখন ভাইয়া এই জিনিসটা শোনার পর ভাইয়াকে আবার এটাও বলে, আমি যে আপনাকে এত কথা বলছি সেটা কিন্তু আপনি খালাকে বলবেন না। একটা ব্যাপার আসলে এখানে, এটা খুবই তুচ্ছ কিন্তু আমার একটু খারাপ লাগতো যে আমি ওর মাকে কিন্তু মা ডাকছিলাম বিয়ের পরে, আর ওর মা ওকে বারণ করেছে যে আমার মাকে যেন ও মা বলে না ডাকে, কিন্তু আমার মায়ের খুব আশা ছিল যে মেয়ের জামাই তাকে মা বলে ডাকবে। যাক সেটা হয়নি, যাই হোক সেটা। পরে ভাইয়া ভাইয়া পরে আম্মুকে বলে যে এরকম এরকম, আর সবচেয়ে বেশি ভাইয়া এটাই বলে যে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি এটাতে যে আমার বোনটাকে সে আসলে ভালোবেসে গ্রহণ করেনি জাস্ট স্বার্থে। এই ছেলে আমার বোনকে আসলে কিভাবে দেখবে? যায় সেটাও যায়, বিয়ে হয় জুলাইয়ে, সম্ভবত নভেম্বরে কোরবানি ঈদ হয়। কোরবানিদের পরে আমরা একবার নন্দন পার্কে যাই ঘুরতে, তখন সাথে আমার একজন জেঠি ছিলেন, আমার আপন জেঠি ছিলেন, বড় জেঠি। তো আমরা যখন যাই, আর আরেকটা জিনিস ছিল, ওর সাথে আমি যখন কোথাও বের হতাম ঘুরতে, ও আমাকে পরিচয় দিত না। কেউ যদি জিজ্ঞেস করতো উনি আপনার কি হয়, বলতো ও আমার খালাতো বোন। পরে আমি জিনিসটা নিয়ে খুব বলতাম, আচ্ছা আপনি কিভাবে বিয়ে বিয়ে বাঁধে না একটু যে আপনি স্ত্রীকে বলেন খালাতো বোন? পরে সে একই অবস্থা নন্দন পার্কেও হয়। যাই হোক, নন্দন পার্কে ও আমাকে মানে পরিচয় দিতে চায় না, কিন্তু আমি সেটা নিয়ে একটু রাগ করি। ও মানে অন্যদের সাথে রাইডারগুলোতে চড়তে চায়, আমি বললাম যে আমি তাহলে কি করবো? বলছিল তুমি জেঠির সাথে চড়ো বা অন্য কারোর সাথে। আমি বললাম অন্য কারোর সাথেই যদি চড়বো তাহলে আর আপনার সাথে আসলাম কিসের জন্য? আমি আপনার সাথেই চড়বো, আর না চড়লে ঠিক আছে আমি চলে যাবো, আপনি চড়েন আমার সমস্যা নেই, আমি বাসায় চলে যাবো। যাই হোক, এভাবে পরে চড়া হয়, ও থাকে আমার সাথে ঠিকই, মুড অফ। সন্ধ্যা যখন ফিরে আসব তখন সে আমার সাথে খুব রুদ্ধ আচরণ করছিল। আমি অন্ধকার তখন, ওয়াটার মানে ওয়াটার থেকে ফিরে আসার পথে ওই জায়গাটা খুব অন্ধকার ছিল, তো মানে আমার জুতা ছিল না পায়ে, ওয়াটার থেকে আসছি যেহেতু জুতা ছিল না পায়ে, আমি ড্রেস চেঞ্জ করব, ও আমাকে নিয়ে যাচ্ছে খুব টেনে টেনে। পরে আমি বললাম এভাবে টানছেন কেন, আমি তো ব্যথা পাচ্ছি। বলে পাও গিয়ে, যা ইচ্ছা তাই পাও। আমি বললাম প্লিজ কি এরকম করতেছেন কিসের জন্য? পরে আমার পায়ে কাঁটা ঢুকলো, কাঁটা ঢুকছে, বলতেছি যে কাঁটা ঢুকছে আপনি প্লিজ একটু থামেন। বলতেছি না কাঁটা ঢুকুক গে, যা ইচ্ছা তা ঢুকুক। মানে ওই যে আমার সাথে তাকে চড়তে হইল, আর কারোর সাথে সে চড়তে পারে নাই, এই একটা জেদ ছিল তার মধ্যে। পরে কাঁটা ঢুকে ভালো কথা, পরে সেখান থেকে আসা হয়, আমার জেঠি আর কি তার কাছ থেকে টেনে নিয়ে যায়, তোমাকে ধরতে হবে না, তুমি ছাড়ো আমি নিব তাকে। পরে আমাকে জেঠি সবকিছু করে। পরে আমি ঘরে আসার পর যেহেতু আমি দৃষ্টি যেহেতু আমার দৃষ্টি নেই, কাঁটাটা খুলতে তো আমি পারবো না, আমি ওকে বলি আমার কাঁটাটা একটু খুলে দেবেন। বলে কি তোমার কাঁটা খোলার, সেটা যাকে দিয়েছে তাকে খুলে দাও বা তুমি খুলো গিয়ে, আমি পারবো না। আমি কম্পিউটার ক্লাসে যেহেতু আমার খুব সমস্যা হতো, আমি ওকে বললাম দেখেন আমার না খুব কষ্ট হয়, কাঁটাটা একটু খুলে দিবেন, দু তিন দিন হয়ে যায় তাও খুলে দেয় না, অনেক বলতাম। পরে আমি না পেরে, জেঠি আমার খুব বড় মানুষ, মুরব্বী, বলতে ইচ্ছা করে না। আর সবচেয়ে একটা ব্যাপার, আমার একটা জিনিস মনে হচ্ছে, সে তো আমার স্বামী, সে আমাকে এতটুকু বুঝবে না, সে আমাকে এতটুকু ভালোবাসবে না যে আমার কষ্ট দেখে তার কষ্ট লাগবে না, এটা সেজন্যই আসলে এতদিন ওয়েট করা। পরে আমি জেঠিকে দিয়ে খুলাই। এই নির্মমতাটা দিয়েই শুরু হয় আমার জীবনে ওর নির্মমতা। তারপর কারণে অকারণে কথা শোনাতো, তারপর আমার সবচেয়ে কষ্ট লাগত, ও অন্যায় করবে কিন্তু ওর অন্যায়টাকে ধরতে পারবে না, ওর মাও ওর অন্যায়টাকে কখনো ধরত না। কোন একটা কারণে একবার ও বাটি ভেঙে ফেলে, সেটা নিয়েও আমি খুব রাগ করি ওর সাথে, খুব মানে খারাপ ধরনের আচরণ করি আমি। আচরণ কি, ওকে কিছু বলি না, আমি খুব কষ্ট পাই যে এই সংসারের কিচ্ছু গড়ে দেয়নি আমাকে, অথচ ভাঙার কে। পর আমি নিজের মানে প্রচন্ড কষ্টে আমি নিজেই নিজের গলা চেপে ধরি, এটা আমার একটা অন্যায় আমি স্বীকার করি, কিন্তু আমি আসলে সহ্য করতে পারছিলাম না। পরে যাই হোক, ওরা এটা নিয়ে খুবই করে যে কত বড় খারাপ মেয়ে হলেও এই কাজটা করতে পারে, কিন্তু আমার মেন্টালিটিটা কিরকম সেটা ওরা বোঝার চেষ্টা করেনি, ওর মাও ছিল সে মুহূর্তে। আমার কথা এটাই যে ও বাটি ভাঙবে কেন, ও কি কিছু গড়ে দিয়েছে আমাকে? আমার খুব খারাপ লাগে জিনিসটা। আর যাই হোক, পরে এভাবেই দিন কাটছে, ও তো আমার কাছে ঠিক সবসময় থাকতে পারে না, কারণ ইন্টার লাইফ ওকে তো দূরেই থাকতে হবে পড়ালেখার জন্য, থাকে ওখানে কি করে তা তো আর আমি জানি না। আর বাসায় যখন আসতো ওর মোবাইল রিসিভ করা আমার জন্য নিষিদ্ধ ছিল, ও যে ফোন যদি রিসিভ করি জানতে পারবে সবাই, সেটা মেনে নেই। যাই হোক, ওইটা গেল। এরপরে ইন্টারমিডিয়েট পরীক্ষাও শেষ হলো, এভাবেই ভালো মন্দ এভাবেই শেষ হয়। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর ও আমার কাছে প্রায় ছ মাস ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা সম্ভবত মে মাসে শেষ হয়। আমি জুন মানে মে মাসে আমি এক কারণবশত বাড়িতে যাই জুনের 8 তারিখে, এটা হচ্ছে 2011 তে জুনের 8 তারিখে আমি বাড়ি থেকে আসি। তখন থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত ও এক নাগারে আমার কাছে ছিল, দু তিন দিনের জন্য হয়তো বাড়িতে গিয়েছে আবার চলে এসেছে, এক নাগারে এই কয়দিন আমার সাথে ছিল। এই কয়দিনে যেটা আমি দেখেছি, ও খুব বেশি মাত্রায় কথা বলতো ফোনে, কার সাথে কথা বলে আমি জানতাম, ও কিন্তু কখনোই ফ্রি থাকতো না। ও আমার সাথে শেয়ার করতো যে এই মেয়েটার সাথে ও কথা বলছে, যেমন আমি কিছু নাম বলি, যে কখনো বলতো প্রথমবার যেটা শুনেছি অ্যানি একটা মেয়ে ছিল ওর ক্লাসমেট, তার সাথে কথা হতো, তার সাথে প্রায় কন্টিনিউ হয় এক বছরের মতো বা 5-6 মাসের মতো। তারপর আবার অ্যানির ভাস্তিনা যিনি ভাগ্নি তার সাথে কিছুদিন কথা হয়, সে আমাকে সবই বলতো। আমি মাইন্ড করতাম না আসলে, ও এইভাবে আমাকে গড়ে তুলছে যে ও নিজেও মাইন্ড করবে না, আমিও মাইন্ড যেন না করি কখনো। ঠিক আছে, আমি তোকে এতটাই বেশি বিশ্বাস করি যে ও আমার কাছে আলামিন। আর ও কোথাও পরিচয় দিতে গেলে অপরিচিত জায়গায় ও আলামিন বলতো। যাই হোক, করে অ্যানির সাথে শেষ, অ্যানির ভাগ্নির সাথেও কথা শেষ। তারপর শুরু হয় আরেক ক্লাসমেট, এটা শুরু হয় আমার কাছে আসার 5-6 মাস আগে, মানে ওই যে জুনের 8 তারিখের আগে। নামটা ছিল মিথিলা, তার সাথে খুব কথাবার্তা হয়, আমার কাছে এসেও কথাবার্তা বলে, রাতেও কথাবার্তা বলে। এখানে আরেকটা কথা বলে রাখি, ওর কোনো কারণে ওর মেন্টালি চাপ পড়ে, আমি যতদূর বুঝতে পারছিলাম যে ওষুধ ও ভুল খেয়েছিল সে কারণে, বা ও বলে ও আমার দোষ দেয় যে আমি ওকে মেন্টালি খুব চাপাচাপি করি নাকি সেজন্য ওর মেন্টালি সমস্যা হয়ে যায়। তবে আমি যেটা দেখেছি, ওর অত সমস্যা ছিল না, কিন্তু ওষুধের কারণে একবার মানে ওই সব কারণে মানসিকভাবে মানে একটু খারাপ অবস্থা হয়, সেজন্য ও ই খায় ঘুমের ওষুধ, মানে তাকে মানসিক রোগের ওষুধ খেতে দেওয়া হয় ডাক্তারদের থেকে। কিন্তু সেটা সে ভুল খেয়েছিল, যেটা তাকে বলেছে রাতে সবগুলো খাবে আর সকালে শুধু একটা খাবে, আবার রাতে একটা রাতে সবগুলো খাবে, সারাদিন আর নাই। কিন্তু সেগুলো সে রাতে সবগুলো খেয়েছিল, আবার সকালেও সবগুলো খেয়েছিল, আমরা সেটা জানতাম না। খাওয়ার পর ওর খুবই খারাপ অবস্থা হয়ে যায়, তো সেই থেকে ও ওষুধ ছাড়া ঘুমোতে পারে না, তো ওষুধ খেয়েই ঘুমায়, আমার পাশে ঘুমায়। যখন ঘুমায় তখন ওর ফোন আসে, সেই মিথিলা এত বেশি ফোন করে, ওর নাকি খুব ভালো বন্ধু আছে, ঠিক আছে সমস্যা নেই, আরো তো বন্ধু ছিল, ও আছে, সমস্যা কি। কিন্তু আমি ওকে বলি যে আচ্ছা দেখেন, আপনার ঘুমটা কেউ নষ্ট করলো, আমি নিজেও কখনো নষ্ট করি না, আপনার ঘুমটা কেউ নষ্ট করলো আমি এটা মানতে পারি না। সেদিন ও ফোনটা রেখে দেয়, ফোনটা অফ করে দেয়, সাইরেন করে দেয়। মেয়েটা SMS দেয় আমাকে, বলছে যে মেয়েটা SMS দিচ্ছে। আমি বললাম তো ধরেন ঠিক আছে, এত যখন কষ্ট পাচ্ছে, মেয়েটা নাকি খুব কষ্ট পাচ্ছে। বলছে, আমি বললাম ঠিক আছে ধরেন, ধরে বলেন যে আসলে আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমি এখন কথা বলতে পারবো না। বলি না আর কোনোদিন ধরবো না, এমন একটা রিয়েক্ট করে। পরে আমি ভাবতাম যে হ্যাঁ, মেয়েটার সাথে মনে হয় আর সত্যি কথা বলে না, আর আমি ওর ঘুমের জন্য বলেছি, কিন্তু ও ধরে নিয়েছে আমি ওকে মাইন্ড করেছি, আসলে তা না। পরে মেয়েটার সাথে ও কথা বলতো বাহিরে গিয়ে, আমার সামনে না। সেই থেকে শুরু হয় আরেক খেলা, যে ও কথা বলে ঠিকই বাহিরে, আমার কাছ থেকে যখনই বাহিরে যায় তখনই ও কথা বলে। আর সেটা আমি বুঝি কিভাবে, ধরেন বাহিরে গেল, আমি কোনো কারণে বাজার বা কোনো কারণে ওকে ডাকলাম, পরে ও বলতো যে মানে ওকে ডাকার জন্য তো আমার ফোন ছাড়া কোনো উপায় নেই, আমি তো জানি না ও কোথায় আছে, ফোন দিতে গেলেই দেখতাম ওয়েটিং, যখনই ফোন দিতাম দেখি ওয়েটিং। ও একদিন আমাকে ঘরে এসে বলতে, আচ্ছা অঞ্জু, আচ্ছা এসা, মানে আমার আসলে
ওকে ডাকতাম, ঠিক আছে সমস্যা নেই,
আচ্ছা তুমি আমাকে বাহিরে গেলেই ফোন দাও কেন? তখন বললাম আমার তো প্রশ্ন সেখানে, আপনি বাহিরে গেলেই ওয়েটিং থাকেন কেন? তখন বলি না আসলে আমি যখনই কারোর সাথে একটু কথা বলি তখনই তুমি ফোনটা দাও। তাই বললাম আমি যখনই ফোন দিই আপনি তখনই ওয়েটিং থাকেন, আর আপনি কথা বলেন আমি জানি কি করে, আসলে আপনি বাহিরে গেলেই কথা বলেন, কার সাথে এত কথা বলেন? তখন আমার আস্তে আস্তে একটু মাইন্ড মানে অন্যরকম হচ্ছে, যে কিরে আমার সামনে কথা, এতদিন তো আমার সামনেই কথা বলেছে। তখন বলছে শোনো, এমন কারোর সাথেই কথা বলি যা তোমার সামনে বলা সম্ভব না। তখন বললাম এটা আবার কেমন ধরনের কথা? তখন বলল ঘরে কথা বললে, আচ্ছা তখন সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে এসে পড়েছে, তখন যদি সে বলে যে সে বিয়ে করেছে তখন তার কোনো সমস্যা নেই, তাকে তো কেউ হোস্টেল থেকে তাড়াই দিচ্ছে না, তাই না? তখনও সে বলবে না, সে আজীবন অবিবাহিত থেকে যেতে চায়, কুমার কি টাইপের, যাই হোক সে তখনও সেটা বলে না, সবার কাছে গোপন, সে বিবাহিত না। আমি কথা বলবো ঘরে থাকলে, সবাই শুনবে মেয়ে কণ্ঠ কে কথা বলে, একটা সমস্যা না, মেয়ে মানুষ শুনলে ও যার সাথে কথা বলে ও একটু অন্যরকম হয়ে যাচ্ছে না, তো সেজন্য সে বলে না। যাই হোক, এভাবেই চলে ব্যাপারটা। চলতে গিয়ে এক সময় সে মানে আমাকে অ্যাভয়েডই করে, আমার কোনো কথার দিকে কেয়ার নাই তার, সে নিজের মতো নিজে থাকে। রোজার মাস আসলো, আমি ইফতার করছি কি করছি না তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নাই, ও রোজা রাখে না ঠিক মতো, নামাজ পড়ে না, আমার এই ব্যাপারগুলো ভালো লাগতো না, কারণ যেগুলো দেখে আমি ওকে বিয়ে করছি সেটাই যদি ওর মধ্যে না থাকে।
This track was downloaded from fusionbd.com.
তো পরে যাই হোক, শেষ পর্যন্ত যেটা হয় যে ওর সাথে মানে ওই রং নাম্বারে কথা বলাটা খুব বেশি মাত্রা হয়ে গেছে, আমাদের এলাকাতে খুব ছড়াছড়ি হয়ে গেছে। আর ও মানে আচ্ছা, ও যদি অন্যায় না করে, আমার বাসার পাশে যারা তাদেরকে দেখলে ও আড়াল হয়ে যাবে কেন? ওর মধ্যে যদি সেরকম কোনো ফিলিংস না থাকে, ও যদি লাভ রিলেশন না করে থাকে কারোর সাথে।
মোট কথা হচ্ছে যে আপনার কাছ থেকে ও নিজেকে হাইড করতে চাইতো,
জি জি,
গোপন করতে চাইতো এবং প্রকাশ্যে কোনোভাবে আপনাকে স্বীকার করতো না, আপনি তার স্ত্রী। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা কি বিয়ের আগে এটা মেনে নিয়েছিলেন যে আপনাকে যে কখন বিয়ে করবে তারপরে দ্বিতীয় স্ত্রী আরেকজন হবে যে যার কোনো সমস্যা থাকবে না?
আসলে এটা তখন আমি যেটা মনে করি তখন আমি মেনে নিয়েছিলাম, কিন্তু পরে যখন দেখছি যে সে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে, তখন আমার কথা হচ্ছে এটা যে আজকে সে এখনো বিয়ে করেনি আরেকটা, এখনই সে আমাকে অ্যাভয়েড করতে শুরু করছে। তা আরেকটা বিয়ে যখন করবে, সে তো অবভিয়াসলি একজন ভালো মানুষ হবে, চোখে দেখা মেয়ে হবে, সক্ষম মেয়ে হবে, সে যখন আসবে আমার স্থানটা তখন কোথায় থাকবে? আজকেই সে আমার কাছে ঠিক মতো থাকে না, আমাকে সময় দেয় না, সেদিন কি হবে? আমি তখন আর মানতে চাইনি।
কত বছরের ঘর সংসার ছিল আপনাদের?
আড়াই বছর, সোয়া দুই বছর বলা যায়।
একবারে শেষের দিনগুলোর কথা শুনতে চাই।
শেষের দিনগুলো যেটা বলতে হয় সেটা হচ্ছে নভেম্বরের পরেও চলে যায়, কোনো কারণে চলে যায়। আমার মনে হয় ও হয়তো মেয়েটার সাথে দেখা করতে যায়। ও বলে এগুলো মিথ্যা, এগুলো ভুল। ঠিক আছে, আমি মানলাম ভুল, আমাকে যে মানে সরাসরি অ্যাভয়েড করছিল সেটা তো ভুল না। আমি পাশে থেকে একটা কথাই আছে, আমাদের ধর্মে একটা কথা আছে যে কোন ছেলেটা মানে একটা ছেলে ভালো না খারাপ তা তার স্ত্রীর কাছ থেকে জেনে নাও, আর একটা স্ত্রী একটা মেয়ে ভালো না খারাপ তা তার স্বামীর কাছ থেকে জেনে নাও। তাহলে আমি স্ত্রী হয়ে আমি মনে মানে সে বলছে যে আমি স্ত্রী হয়ে আমি যা ধারণা করেছি সেটা ভুল, তাহলে ঠিকটা কি ছিল, সে আমার সাথে কেন শেয়ার করলো না? সে শেয়ার মানে আমি যদি তাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা আপনি, ও রাতের বেলাও বাহিরে গিয়ে কথা বলত, এগারোটা থেকে দুইটা তিনটা পর্যন্ত হাঁটার নাম দিয়ে, যে হাঁটতে হয় তার, ভালো লাগে ভালো লাগে না না হাঁটলে। কিন্তু আমার কথা হচ্ছে ও কার সাথে কথা বলছে? ও যদি আমার ধারণা যদি ভুলই হয়ে থাকে তাহলে আমার সাথে শেয়ার করত। ও আমাকে যেটা উত্তর দিল আমি যখন ওকে জিজ্ঞেস করলাম খুব ভালোভাবে যে আপনি কার সাথে এইভাবে কথা বলেন, আমাকে তখন বলছে দেখো তোমাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি বললাম আমি বাধ্য নই? বলে না। তখন আমি ওর মার কাছে বললাম, মা আপনার ছেলে আমাকে এভাবে অ্যাভয়েড করছে। তখন ওর আমার কোনো ওর দিকে আমার দিকে ওর কোনো খেয়াল নেই, ও আমার দিকে কোনো আমাকে সময় দিচ্ছে না, আমাকে বোঝার চেষ্টা করে না, আমার দিকে কোনো মায়া মমতা নেই। তখন ওর মা আমাকে যেটা উত্তর দিল সেই উত্তরটাতে আমি আরো আপসেট হই যে আমি তাহলে কার কাছে যাব। তখন ওর মা বলল যে তুমি তো জানোই আমার ছেলেটা তোমার চেয়ে বয়সে ছোট, ওর এখনো মায়া মমতার সময় হয়নি, যখন সময় হবে তখন সে তোমাকে মায়া মমতা করবে। তখন আমি তার মাকে শুধু একটাই প্রশ্ন করলাম, মা তাহলে বিয়ের আগে মায়া মমতার সময় হয়েছিল আর বিয়ের পরে মায়া মমতার সময় চলে গিয়েছে না?
ওকে, আপনি যে এক্সট্রিম সিদ্ধান্তটা নিলেন মানে একদম সর্বোপরি যে সিদ্ধান্তটা আপনার নিতে হয়েছে শেষ পর্যন্ত, সেটা আপনি কিভাবে নিলেন?
সেটা হচ্ছে ও যে বললাম নভেম্বরে সে যায়, তারপরে কুরবানি ঈদের আগের দিন তার মা এবং সে আসে, মানে জিনিসটা মীমাংসার জন্য, মানে মীমাংসা বলতে এটা আমার মানে আমার ফ্যামিলিতে আমি জানাই যে তার মায়ের কাছেও আমি যেহেতু কিছু পেলাম না, এখন তো আমার ফ্যামিলি যেহেতু আমাকে চালাচ্ছে আমার ফ্যামিলির কাছেই তো আমাকে সব বলতে হবে, তাই না? তো আমি আমার ফ্যামিলিকে জানাই। জানানোর পরে তো মানে ওরা বুঝতে পারে জিনিসটা খুব বড় আকার ধারণ করছে, যে ও কখনো ওদের বাড়িতে যেত না, ও আসলে যাই হোক ওদের বাড়িতে ও কখনো যেত না, ও সবসময় আমাদের বাড়িতেই থাকতো বিয়ের পর থেকে। কিন্তু সেবার সে রাগ করে আমার আম্মুর সাথে কোনো কারণে রাগ করে সে ওদের বাড়িতে চলে যায়। তো যাওয়ার পরে ওর মা আসে জিনিসটা মীমাংসা করতে, আসে পরে আমার ভাইয়া বলল বড় ভাই যে ও রং নাম্বারে কেন কথা বলবে, আর ওর মা উত্তর দিল রং নাম্বারে কথা বলে কি হয়।
সবসময় নিজের ছেলের দিকে টানতো আর কি, নিজের ছেলের যুক্তিটাই দেখাতো। সব মাই আসলে এই ভুলটা করেন, এখানে একটু সংশোধনী দিতে চাই।
না সব মা করে না,
না আসলে আমার কাছে কেন জানি মনে হয় সব মা আসলে ভুলটা করেন না। আমি আমার কথাটা উইথড্র করছি, আসলে বেশিরভাগ মারাই আসলে এই ভুলটা করে থাকেন। বিয়ের পরে আসলে নিজের সন্তানের দিকের ব্যাপারটা যতটা দেখেন, যাকে বিয়ে করেন তার দিকটাও কিন্তু সমপরিমাণ দেখা উচিত। আমার তো মনে হয় যে তার চেয়ে বেশি দেখা উচিত, তার চেয়ে বেশি দেখা উচিত। আপনি সিদ্ধান্ত নিলেন, আপনার গল্পটার এক পর্যায়ে আমরা জানি যে আপনি তাকে ডিভোর্স দিলেন, আপনি নিজে থেকে ডিভোর্স দিলেন, সেটা কবে?
সেটা দিয়েছি গত মে মাসের 21 তারিখে। তারও কারণ আছে, ওই যে ভাইয়া, মানে ভাইয়া ওর মা যখন বলে রং নাম্বারে কথা বলি কি হয়, তখন ভাইয়া ওকে একটা কথা বলে যে আমাদের কাছে থেকে, আমাদের কাছে খেয়ে আমার বোনকে না দেখে সে আরেকজনের সাথে ফুষ্টি নুষ্টি করবে, এটা আমরা কখনো মানব না। এই কথাটায় ওর মার এবং ওর খুব লেগে যায়। ও আমাদের খাচ্ছে, ও আমাদের পড়ছে, ও আমাদের কাছে থাকছে, এই কথাটা ওরা মানতে পারে না। আর সবসময় একটা কথা খোঁচা দিত আমাকে, তোমার পরিবার থেকে আমি আজ পর্যন্ত একটা টাকা পাইও নি, কোনোদিন পাবো না। এই কথাগুলো আমাকে হিট করতো। আমি যখন বলতাম, ওকে বোঝাতাম, ও আসলে সেভাবে ফ্যামিলিতে, যেহেতু মা একা দেখাশোনা করেছে, ও সেভাবে মানে একটা ফ্যামিলি পায়নি, তা আমি ওকে বোঝাতাম একটা ফ্যামিলিতে থাকতে হলে এত বড় হাত নিয়ে চলা যায় না, একটা রাজার রাজত্ব শেষ হয়ে যায় এভাবে হাত খুলে খরচ করলে, বোঝাতাম। তখন সে বলল, তুমি কি, আমি ওকে বোঝাতাম যে আপনি একটু ইনকাম করেন, নিজের হাত খরচটা চালান, আমি তো তাও বলতে পারবো আমার ফ্যামিলিকে একটু বড় মুখ করে। ও, তুমি কি মনে করেছো যে আমি ইনকাম করে তোমাকে খাওয়াবো? কখনো না, সেটা কখনো হবে না। আর তুমি আমার ফ্যামিলিতে, আমার বংশে পরিচয় পাবা? কোনোদিনও পাবা না। এই কথাগুলো আমাকে খুব হিট করত। আর আমার পাশে শুয়ে সে আমাকে অ্যাভয়েড করে আরেকজনের সাথে কথা বলতো ফার্স্টে, তারপর মেনে নিতাম, কিন্তু পরে যখন বাহিরে গিয়ে রাতে সময় দিচ্ছে আরেকটা মেয়েকে, এগুলো মানতে পারতাম না।
বিশেষ করে আপনাকে অ্যাভয়েড করে।
জি।
তারপরে ডিভোর্সটা কবে হলো?
হ্যাঁ, ডিভোর্সটা হওয়ার আগে ওই যে বললাম, পরে ভাইয়া যখন এই কথাটা বলে তখন তারা এখান থেকে চলে যায়। যে এত বড় কথা! আর তারা আরেকটা জিনিস, মানে ডিভোর্সের আগে, মানে এই জিনিসটা তো হয় কুরবানিদের আগের দিন, তারপরে কুরবানিদের পরে একবার ও আসছিল কোনো কারণে। আসার পরে আমার ঘরের তালার চাবিটা ওর কাছে ছিল আগে, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, আমি যেহেতু কম্পিউটার শিখি প্রায় এই জায়গায় সে জায়গায়, তো সেহেতু আমাকে যেতে হয়, ও তো ঘরে থাকতে হবে বা ঘরে আসতে হবে, যেতে হবে বাইরে। ও কোচিং করত, মানে ওর চাহিদার কোনো শেষ ছিল না, কোচিং করবে প্রাইভেট ভার্সিটিতে অথবা ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে সে, এই টাইপের। প্রাইভেট ভার্সিটিতে না, ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, ভালো কোচিং করবে সে। তা যাই হোক, করেছে, আমার ফ্যামিলি যতটুকু পেরেছে করেছে, ওর মা থেকেও নিয়েছেও, তখন আর তেমন একটা সাপোর্ট আমরা দিতে পারিনি। সে পর্যায়ে ওর পড়ালেখা চলা পর্যায়ে আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়, আমি অনার্সে ভর্তি হয়েছি ঠিকই, কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ফ্যামিলির দিক থেকে বলা হয়েছে
দুজনকে সমর্থন করার ব্যাপার ছিল না।
হ্যাঁ, আমি ওর ইন্টার, আমি চিন্তা করলাম যে ও ইন্টার পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট পাচ্ছে, আর আমি অনার্স একটা বছর লস গেলেও আমার তেমন কিছু হবে না। আর তারপরে যাই হোক, পড়ালেখাটা ওভাবেই বন্ধ করি। পরে যখন ও মানে আসলো, ঢাকায় আসলো ইয়ার পরে, ঈদের পরে, তখন ওর তালার চাবি দিতে গিয়ে, মানে আমি ছিলাম না, আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের কাছে, মানে এই অবস্থাটা আমি একদম সহ্য করতে পারছিলাম না যে ও আমার সাথে এরকম একটা রিয়েক্ট করলো, আমি ওকে এত ভালোবাসছি। তো ও আসলো, এসে দেখে তালায় চাবি ঢোকে না, মানে চাবি কাজ করে না। ও আমাকে ফোন দিল, কি ব্যাপার, তালা কি নষ্ট হয়ে গেছে? আমি বললাম না, নষ্ট হয়নি, আমি তালা চেঞ্জ করে ফেলেছি। আমি আর চাচ্ছিলাম না ওর সাথে, মানে আমি চাচ্ছিলাম না কি, যেখানে ওর মা ওর মানে তার ছেলের কোন ভুল শুধরিয়ে দিচ্ছে না, ধরে মানে বোঝা তো দূরের কথা, শুধরানো তো দূরের কথা, নিজের ভুল নিজেরাই ধরতে পারছে না, সেখানে ভাইয়া আর আসলে কোনো আশা করতে পারছিল না। আমি বললাম না যে আমার ভাইয়া আসলে আমার বাবারও বর্তমানে বড় ভূমিকা পালন করেছেন, তো ভাইয়া আর এটা একসেপ্ট করতে পারছিলেন না যে এর সাথে তোমার আর রিলেশনের কোনো দরকার নেই। তো ভাইয়াই তালাটা চেঞ্জ, ভাইয়া বলে জাস্ট, আমিও ডিসিশন নেই আসলেই, এভাবে অ্যাভয়েড করছে ভবিষ্যতে, সে যেহেতু আর বিয়ের ব্যাপারটা সে ভোলেনি, বিয়ের ব্যাপারটা আসতো, সে বিয়ে করবেই,
বারবারই বলতো।
তারপর ওর যখন খুব বেশি আমি প্রশ্ন করতাম যে আপনি কার সাথে এমন রিলেশন করছেন, তখন ও বলল, মনে করো দ্বিতীয় বিয়ের কথা তো ছিলই, মনে করো সেটাই, মানে সেটাই আমি তৈরি করছি। আমি মানতে পারলাম না আরো। পরে তখন এত সব কিছুর পরে আমি আসলে ডিসিশন নিয়ে নিই যে একটা ছাড়াছাড়ি হয়ে যাক, তো অত তাড়াতাড়ি ডিভোর্স দিলে কেমন হয়, সেজন্য আর কিছু করিনি, তালাটা চেঞ্জ করি। তালা চেঞ্জ করার পর সে আমাকে একটু থ্রেটের মতো দেয় যে আমি এখন তালাটা ভাঙব। একটা মানুষকে বিশ্বাস করলে তো আর তালা চেঞ্জ করিনি, তাই না? যখন তালাটা চেঞ্জ করি, যখন বললো যে তালাটা ভাঙবো, তখন ভাইয়াকে বলা হয়। ভাইয়াকে বললে পরে ভাইয়া ও আসে। ভাইয়া আসলো, সেদিন শনিবার ছিল, ভাইয়ার অফিস ছিল না। ভাইয়া এসে বলল, তুমি এখানে তালা ভাঙবা বলছো কেন? বললো, আমি তো জাস্ট বলছেন তো, কিছু করিনি। বললো, বলবাই বা কেন, তুমি আর কখনো এই এলাকাতে আসবা না, ওকে আর কখনো ডিস্টার্ব করবা না। যাই হোক, পরে ও এই কথাটাতে ও খুব কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর ও চলে যায়। পরে আমাকে বলল, এভাবে আমাকে অপমান করা ঠিক হয়নি, এভাবে আমাকে বের করে দেওয়াটা ঠিক হয়নি। পরে কিছুদিন আগে, আসলে শেষে এসে পড়ি, সেটা হচ্ছে কিছুদিন আগে ওর সাথে আবার রিলেশনটা একটু গ্রপ করতে শুরু করে। তখন আরেকটা কারণে আমি শেষ পর্যন্ত ডিভোর্সের ডিসিশনটা নিই। সেটা হচ্ছে, ও বলে যে আমার কাছে তুমি ফিরে আসতে পারো, তবে তুমি তোমার বড় ভাইয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারবে না, যেটা আমার পক্ষে কখনোই মানা সম্ভব ছিল না। কারণ আমার বড় ভাই আমাকে, সে বলতে পারেন, ছোটবেলা থেকে মানুষ করছে, আমার সবকিছুতে সেই সাপোর্ট দিয়েছে। আমার ছোট ভাই তো ছোট, ও অতটা বোঝে না বা অত কিছু না। আর আম্মু তো, আব্বু মারা গেছে, এমনিতেই আপসেট, তো বড় ভাই সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে। আমি বড় ভাইকে অ্যাভয়েড করবো, আর বড় ভাইকে অ্যাভয়েড করা মানে তো বলতে পারেন অল ফ্যামিলিকে অ্যাভয়েড করা। আমি আমার ফ্যামিলিকে অ্যাভয়েড করি কিভাবে ওর কাছে যাব? ও আমার সাথে এতদিন ভালো ব্যবহার করেনি, এখন নিয়ে যে আমাকে এতদিন করেছে মেন্টালি টর্চার, এখন যে ফিজিক্যাল টর্চার করবে না, তার কি প্রমাণ আছে? সিউরিটি কি? পরে এই ব্যাপারটা আমি মানতে পারি না। আর ও বিভিন্নভাবে আর ফোন করতো, ফোন করে এমনভাবে কথাবার্তা বলতো যে আমার কান্না ছাড়া আর কোনো উপায় থাকতো না। আমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম না, আমার খুব মানে খুব খারাপ লাগতো। আমার একটাই প্রশ্ন ছিল যে আমার মন নিয়ে খেলা ছাড়া কি পৃথিবীতে তার আর কোনো খেলনা ছিল না? যাই হোক, সে পরে ওই শর্ত দেওয়ার কারণে পরে আমি বলি আমার পক্ষে আর সম্ভব না, আমি ডিভোর্স, প্রথমে আমি তাকে বলি যে আপনি আমাকে ডিভোর্স দেন। তখন সে বলে, কিন অত যদি বিয়ের মানে বিয়ের দুই বছর পর থেকে ওর কথা, তুমি আমার জীবন থেকে সরে যাও, তুমি আমার জীবন থেকে সরে গেলে আমি সুখী হব। তাহলে বলতাম, আমি কেন সরবো, সরতে হয় আপনি সরেন। বলে যে না, আমি সরতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, তুমি সরো। তো ওর সে কথা তখনও, আমি যখন বললাম যে আপনি আমাকে ডিভোর্স দেন, বললো যে না, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, আমি যদি ডিভোর্স দিই তো ঠিক আছে, অপেক্ষা করো, আমি তো এখনো সেরকম প্রতিষ্ঠিত না, 10-12 বছর অপেক্ষা করো, যখন আমার টাকা হবে তখন আমি তোমাকে ডিভোর্স দিব টাকা পয়সা দিয়ে। আমাদের কাবিন বেশি হয়নি, 1 লাখ টাকা। আম্মু চেয়েছিল অন্তত পক্ষে 3 লাখ কি 5 লাখ এরকম হোক, যেন অন্তত পক্ষে একটা ইয়ে থাকে। যাই হোক, ওর সামর্থ্য ভেদে 1 লাখ টাকা, ও চায় 50,000, আম্মু সেটা আর মানেনি, যাই হোক 1 লাখ টাকাই হয়। তো এই 1 লাখ টাকার জন্য আমি 10 বছর ঝুলে থাকবো, এটা কোনো কথা? আমার মানে ওর সাথে কথা বললে আমার আর পড়ালেখা তো দূরের কথা, খাওয়ার মন মানসিকতাও থাকে না। আর আমি যখন বলি আপনি আমাকে ফোন দেবেন না, বলে আমার ফোন দেওয়াটা অধিকার। আমার ফ্যামিলিকে আমি মানে আমার ফ্যামিলির কেউ রাজি ছিল ডিভোর্সে, কেউ ছিল না। যারা ছিল না, আমি তাদেরকে এভাবে বুঝালাম যে আমাকে কি বাঁচতে হবে না, আমি কি বাঁচতে পারবো না, ও আমাকে বাঁচতে দিবে না।
ঠিক এই জায়গাটা থেকে আমরা ফিরব। আমরা জানি গল্পের আর খুব অল্প অংশ বাকি আছে, আমরা শুধু একটা কথা আপনাকে বলতে চাই। আয়েশা আমাদের মতো সাধারণ মানুষের মতো চোখে দেখেন না, তারপর নিজের জীবনটাকে স্যালুট করে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা যে কতটা যথোপযুক্ত ছিল সেটা আমরা জানব সংবাদের পর। ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। হ্যালো, 8920 শুনছেন আপনি, আপনিও যোগ দিতে পারেন এই অনুষ্ঠানে, ফোন করতে পারেন, বলতে পারেন আপনার মনের কথা। আমাদের ফোন নম্বর 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, 9115668, আবারও বলছি 9115668। সংবাদের পরই ফিরছি, আশা করছি সাথেই থাকবেন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। যারা আছেন তারা আছেন এবিসি রেডিও এফএম 90.2 এ। কিবরিয়া আপনার সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু, আমাদের হ্যালো 8920 নিয়মিত শ্রোতা আয়েশা, যে তার জীবনের গল্প আজকে আমাদেরকে বলছে। সে একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার জীবনের ঘটে যাওয়া অনেক বড় একটি ঘটনা যে সবার সাথে আজকে ভাগাভাগি করে নিচ্ছে। আপনিও আপনার জীবনের যে কোনো ঘটনা আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন, আপনি বলতে পারেন আপনার মনের কথা, আপনার মনের কথা, আপনার না বলা অনেক কথা শোনার জন্য আমরা সবসময় একটি নাম্বার রেখেছি, 9115668, আবারও বলছি 9115668। দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় আপনি ফোন করতে পারেন, নাম এবং সেল নাম্বার বলে বলতে পারেন যে কোনো কিছু। আমরা যদি মনে হয় আপনার সাথে আমাদের কথা বলা উচিত এবং আপনার কথা হাজার শ্রোতাকে শোনানো উচিত, তাহলে হতে পারেন সামনের সপ্তাহে আপনি আমাদের অতিথি। আশা, আমরা এমন একটা পর্যায়ে ছিলাম যে পরিবারের কেউ চাচ্ছে আপনি তাকে ডিভোর্স দেন, পরিবারের কেউ চাচ্ছে না আপনি তাকে ডিভোর্স দেন, এই পর্যায়ে আপনি তাকে ডিভোর্স দিলেন এবং সেটা কিভাবে করলেন?
যে আসলে শেষ পর্যন্ত সবাই মানে সবার মতামতেই ডিভোর্সটা হয়, সেটার মতামতটা তৈরি করি আমি এভাবে যে আমি মানে সে আমাকে ফোন দিবে, ফোন দিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করবে বা মানে সে আমাকে বোঝাবে যে সে ঠিক, কিন্তু সে তো ঠিক না, সেটা আমি জানি, সে যে কি সেটা আমি জানি। তো আমি পরে বুঝাই আর কি, আমার যারা রাজি ছিলেন না তাদেরকে বোঝাই যে আমি যে সামনের দিকে আগাবো, আবার যে পড়াশোনাটা আমাকে মানে সবাই বলছিল যে তুমি আবার পড়াশোনাটা শুরু করো, তো ততদিন আমি পুনর্ভর্তি হই ওখানে। ভর্তি হওয়ার পর কিন্তু পড়াশোনা যে শুরু করব সেই মেন্টালিটি আমার নেই, ওই যে বললাম ওর সাথে কথা বলার পর পড়াশোনা তো দূরের কথা, খাওয়া দাওয়াতেই আমার মন বসে না। আমি আমাকে এবং আমার হাজবেন্ডকে একসাথে একটা বাসা মানে সবসময় এই কাজটা আমার ফ্যামিলি করেছে যে আমাদেরকে আলাদা বাসা নিয়ে দেয়। তো ও যখন চলে যায় আসলে আমি একটু বুঝে বললাম আমি একটু চাপা স্বভাবের, মানে আমার কাছে মানে যখন কষ্ট হবে নিজের মতো থাকব, কেউ আমাকে কিছু জিজ্ঞেস করবে বা এই জিনিসটা আমার কেন যেন ভালো লাগতো না ওই মুহূর্তটা, বা ফ্যামিলির সাথে থাকলে একটু নিজের মতো করে নিজে কান্না করব, ফ্যামিলির কেউ তো সেটা সহ্য করতে পারবে না তাই না, যে কান্না করবে এটা তো কেউ ফ্যামিলির কেউ তো মানে আরেকজন ফ্যামিলির সদস্যের কান্না সহ্য করতে পারে না। তা আসলে আমি চাইতাম যে আমি একা থাকি, একা থেকে আমি নিজের মতো করে নিজে থাকি, ওভাবেই থাকতাম। তো ওই সময়টাই সে আমাকে ফোন টোন করতো, করলে এভাবে কথা বলতো, আমি নিজে খাওয়া দাওয়া তেমন একটা করতাম না। আসলে এক্ষেত্রে বলতে হয় আমার পাশের বাসায় যারা আছেন, আমি যে বাড়িটায় থাকি ভাড়া, তারা সবাই অনেক ভালো।
আপনি কি এখনো একা একটা বাসায় থাকেন?
জি একাই থাকি।
তো একা আপনি কেন থাকেন?
ওই যে বললাম আমার কাছে জানি না মানে একা থাকতে ভালো লাগে, সবার সাথে মিশে থাকতে ভালো লাগে। ফ্যামিলি ঢাকায় আসলে আমার বড় ভাই থাকে আর ভাবি থাকে, আর তারা যে বাসাটায় থাকে ওটা ফ্ল্যাট বাসা, তো আসলে আমার ভালো লাগে না যে একটা ফ্ল্যাটে থাকলে সবার সাথে মেশা যায় না, সবাই সবার সাথে মিশে না, এই জিনিসটা আমার ভালো লাগে না। আর আমি যে জায়গাটা থাকি সেখানে মানে সবার সাথে কথা বলতে পারি, ইচ্ছে করলে একটু বাইরে যেতে পারি, আমি যেহেতু একা চলাফেরা করেছি ওখানে থেকেছি আমি সবকিছু চিনি, তো আমি ওখানে নিজের মতো করে নিজে সব করতে পারি। আরেকটা কথা বলতে হয় আসলে আমার সংসারের সব কাজ আমি নিজেই করতাম যখন মানে সংসার লাইফ ছিল, রান্না বান্না থেকে শুরু করে সবকিছুই, কিছু কিছু গোছগাছ আমি পারতাম না কিন্তু সেটা সে আমাকে হেল্প করতে চাইতো না, সে চাইতো সবকিছুই আমি করি, আর যদি আমি না পারি তখনই সে বলতো এই জন্যই তোমার আরেকটা স্ত্রী লাগবে। আর মানে ওই যে 1,00,000 টাকা আমি বলেছিলাম ও নিয়েছিল, ওকে দেয়া হয়েছিল, আমি মাঝে মধ্যে বলতাম যে শর্ত সাপেক্ষে যে কাজটা করে সেটাই তো যৌতুক, এই কথাটা আমি বলেছি। আচ্ছা হ্যাঁ আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে সেটা কি আসলে যৌতুক না?
অবশ্যই যৌতুক। আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের দেশের মেয়েরা সাধারণত যে সামাজিক প্রেক্ষাপটে থাকেন, একটা ছেলেকে বিয়ে করার পরে তাকে ডিভোর্স দেওয়ার জন্য যে সাহস এবং যে পারিপার্শ্বিকতার প্রয়োজন হয় তারা এই সাহসটা নেন না, যে কোনোভাবেই হোক অন্যায় বছরের পর বছর মেনে চলেন এবং বছরের পর বছর মুখ বুঝে সহ্য করেন। সেখানে আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, একটা দৃষ্টি প্রতিবন্ধী নারী এবং আপনি নিজের পায়ে দাঁড়াননি, এরকম অবস্থায় আপনি অন্যের প্রতিবাদ করেছেন, আপনি ছেলেটাকে ডিভোর্স দিয়েছেন, এই সাহসটা আপনি কোথা থেকে পেয়েছেন? মানে মনের দিক থেকে আপনি এত সাহস কোথা থেকে পেলেন?
এখানে আসলে সবার কথাই উল্লেখ করতে হবে, ফার্স্টে তো অবশ্যই বলতে হবে আল্লাহ আমাকে সাহস দিয়েছেন বলেই আমার মনে এই সাহসটা এসেছে, তারপর বলতে হয় আমার ফ্যামিলির কথা যে তারা সবসময় আমার পাশে থেকেছে, সুদিনে দুর্দিনে সবসময়, হয়তো আমি দুর্দিনগুলো বলতাম না সহজে, যখন জানতে পেরেছে তখন থেকে তারা আমার সাপোর্ট দিয়েছে। তুই যদি তার সাথে ঘর করতে না পারিস সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা তোকে কিছু বলবো না, এই জিনিসটা আমাকে অনেক বড় সাহস দিয়েছে। তারপর আমার পাশে যারা তারা তো দেখেছেই যে আমার হাজবেন্ড আমার সাথে কিরকম আচরণ করেছে, তারা বলতো দেখো এভাবে যদি না পারো তুমি একটা প্রতিবন্ধী মেয়ে, সে দেখে শুনে বিয়ে করেছে, দেখে শুনে বিয়ে করে সে এরকম আচরণ কেন করবে তোমার সাথে, তো তুমি যদি না পারো তাহলে সেটা তুমি তোমার ডিসিশন নিয়ে নাও যেটা করার, তোমার ফ্যামিলি যেটা চায় তুমি সেটাই করো। আর আমার ফ্রেন্ড সার্কেল সবসময় বলতো এমন ছেলেকে নিয়ে সংসার করার কোনো মানে হয় না, আর তার যেহেতু শর্তই আছে সে আরেকটা বিয়ে করবে সে সেটা করেই ছাড়বে।
জি আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি আর ছোট ছোট কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আপনি এখন ভালো আছেন? কারণ আমরা অনুষ্ঠানের শুরুতে যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেমন আছেন, আপনি বলেছিলেন যে আপনি অনেক ভালো আছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কি হতে চান, ভবিষ্যতে কি করতে চান?
আসলে আমি যেটা করতে চাই, কোন একটা জব আমি করতে চাই। বললাম ভালো আছি বলেছি, ভালো থাকার চেষ্টা করছি। আসলে কতটুকু ভালো আছি নিজেও জানি না। যখন একাকিত্বে থাকি, আমি একটা কথা আমার আম্মুকে বিয়ের আগে বলতাম, আম্মু আজকেও আমি বিয়ে করিনি, আমি এখনো একাকিত্বটা মানতে পারছি, কিন্তু যখন বিয়ে হবে তারপর সে আমার জীবন থেকে চলে যাবে, আম্মু আমি সেই জিনিসটা মানতে পারবো না। ঠিক সত্যি তাই, যেটা আমি বললেই তো সবকিছু হয়ে যাবে না, যে আমি বললেই তো আমি আরেকজনকে বিয়ে করতে পারবো না, আর বিয়ে করলেই যে সে ভালো হবে তাও তো না। তা আমার ফ্যামিলি চেষ্টা করছে বা করবে, কিন্তু করলেই যে সব হয়ে যাবে তা না। আর আমিও আসলে একাকিত্বতায় ভুগছি ঠিকই, কিন্তু এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি যে আরেকটা মানুষ, ভালো মানুষ এসে আমার হাত ধরতে পারে কখন। তো সেজন্য যাই হোক, একাকিত্বতায় ভুগি ঠিকই, তারপরও চেষ্টা করি। বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টায় আছি, সেজন্যই মানে একটু ভুলে আছি, কিন্তু পড়াশোনাই বা কতক্ষণ মানুষের। তা আমি চাই একটা জব। আমি আসলে জানি না কতটুকু লাভ হবে আমার এখানে আসার। আরেকটা কারণ সেটা হচ্ছে আমি চাই, মানে রেডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আমাদের জন্য সম্ভব এমন কোন জব যদি কোথাও থেকে থাকে এবং সেফলি। আমি জানি যে মেয়েদের জন্য প্রাইভেট জবগুলো তেমন একটা সেফ হয় না, সেজন্য তেমন একটা অ্যাপ্লাই করি না প্রাইভেটে, আর আমার পক্ষে আসলে তো সব কাজ সম্ভব না। তো আমি জানি না, আমি সরকারি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি, কতটুকু কি পাবো তাও জানি না। আমার খুব ইচ্ছা আমি কিছু একটা করব।
আপনার জন্য অবশ্যই অনেক শুভকামনা থাকবে, এবং যে মেয়ের হিম্মত এবং সাহস যেটাই বলি না কেন যে এতটুকু, এবং তার জন্য অবশ্যই কোনো না কোনো দরজা খুলে যাবে। আপনি আপনার প্রতি যতটা সাহস রেখেছেন ততটাই সাহস আমাদের। আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য সবসময় শুভকামনা।
জি, আমি অবশ্যই সবার কাছে দোয়া চাইব। সবাই হয়তো আমাকে কোনোভাবেই হেল্প করতে পারবে না, কিন্তু আল্লাহ যা পারবে সেটা যদি সবাই মিলে আল্লাহর কাছে চায় তাহলে অবশ্যই আল্লাহ সেটা করতে পারে।
আশার গল্প এখানেই শেষ হচ্ছে আজকে। আপনাদেরকে আমরা বারবারই বলি যে উই আর দ্য স্টোরি টেলার, আমরা আসলে গল্প বলি, সেই গল্প থেকে আপনি কি শিখবেন সেটা একান্তই আপনার। আমরা শুধু বলতে পারি নিজের জীবনটাকে ভালোবাসুন। এই গল্পটা শোনার পরে মনে হয়েছে আমার কাছে যে নিজের জীবনটাকে ভালোবাসুন, এই জীবনের মূল্যটা আসলে অনেক কিছু। ও পুরো দুনিয়াটাকে দেখেনি, ওর যখন দেড় বছর বয়স তখন ওর চোখটা নষ্ট হয়ে যায়, তো দেড় বছরের মানুষ আসলে কিছু মনে থাকে না, তারপরও যদি জীবনের প্রতি তার এত বড় শ্রদ্ধা থাকতে পারে তাহলে সবারই আমাদের জীবনের প্রতি অনেক বেশি শ্রদ্ধা থাকা উচিত। একটু পরে ফিরছি আরো গল্প নিয়ে, আশা করছি আমার সঙ্গেই থাকবেন।
বলার আগে শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস, যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানে ছুটবো ভাবি গিলবো গল্প ভুল হবে বানা, এই বুঝি ফস কালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে, প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছে গুলো অনেক ঝড়ের শব্দ শোনে, একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই, একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই, একবার বল নেই তোর কেউ নেই তোর কেউ নেই। যেখানে পাঠালে মৃত দেহের ভিড়ে সেখানেই তুলছি ছবি তুলছি নেশায় আসছি আবার ফিরে
জীবনে যত প্রতিকূলতাই থাকুক না কেন আমরা যেন আমাদের জীবনটার প্রতি শ্রদ্ধা রাখি, আমরা যেন আমাদের জীবনটাকে অনেক অনেক ভালোবাসি এবং আমাদের এই জীবন দিয়ে আসলে জীবনের প্রয়োজনে আমরা জীবনের জন্যই কিছু মানুষকে আমাদের জীবনের সাথে সংযুক্ত করি। তারা যদি আমাদের জীবনটাকে নষ্ট করে দেয় তাহলে সেই মানুষগুলোর জীবনে কোনো অধিকার থাকতে পারে না। আমরা যেন কারো জন্য আমাদের জীবনের প্রতি শ্রদ্ধা না হারাই। অনেক অনেক গল্প বাকি আছে, সবগুলোই খণ্ড খণ্ড গল্প, সবগুলোই আমাদেরকে ফোনে পাঠিয়েছেন আমাদের বিভিন্ন বন্ধুরা এবং বেশিরভাগ গল্পই ভালোবাসার গল্প। চলুন আমরা একটু গল্পের এই রেশটা থেকে একটু অন্যদিকে যাই, হাজার মনের কথা শুনি। এমন হতে পারে আপনার কথা আছে এর মধ্যে, কিংবা আপনি অনুষ্ঠানে যোগ দিতে চান তাও হতে পারে। 9115668 24 ঘন্টা খোলা রয়েছে নাম্বারটি। আবারও বলছি 9115668, যে কোনো মুহূর্তে ফোন করতে পারেন, যে কোনো কথা বলতে পারেন আমাদেরকে মন খুলে, যা হয়তো কাউকে বলা যায় না বলুন আমাদেরকে, আমরা শুনব। চলুন কিছু কথা শোনা যাক।
আমি আব্দুল্লাহ আল মামুন শিবপুর নরসিংদী থেকে বলতেছি। আমার মোবাইল নাম্বার কিবরিয়া ভাইয়া, আমি গত 6 জুলাই প্রথম হ্যালো এটেন 20 শুনেছি এবং আমার কাছে আপনাদের এই অনুষ্ঠানটা এতই ভালো লেগেছে যে আমার কমপক্ষে 10-12 জন ফ্রেন্ডকে বলছি এই অনুষ্ঠানটা শোনার জন্য, কারণ এটা একটা বাস্তব জীবন ধর্মীয় অনুষ্ঠান। এখানে যে গল্পগুলোর প্রচার করা হয় এখান থেকে অনেক কিছু শেখার আছে যা আমি প্রথম শুনে উপলব্ধি করতে পেরেছি। আর আমি আপনাদের অনুষ্ঠানে সরাসরি আসতে চাই। আমার লাইফে একটা স্টোরি আছে, সে সংক্ষেপে বলি। মোবাইলে একটা মেয়ের সাথে আমার পরিচয়, তারপর বন্ধুত্ব, তারপরে প্রেম। এখন সে মেয়েটা আর আমার সাথে রিলেশন কন্টিনিউ করে না। এ কারণে আমার ফ্যামিলির সাথে আমার স্টুডেন্ট লাইফে অনেক কিছু ঘটে গেছে। এখন আমার লেখাপড়াটা প্রায় অফ হয়ে যাচ্ছে এবং আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। আমার পড়ার কথা ছিল অনার্স সেকেন্ড ইয়ারে। আমার মতো এরকম ভুল রং নাম্বারে অনেকেই করতেছে, আমার মতো অনেক স্টুডেন্ট দিনের পর দিন ভুল করতেছে কিন্তু তারা বুঝতেছে না। যদি আমাকে একটা সুযোগ দেওয়া হয় তাহলে আমি আমার গল্পটা বললে আমি আমার কষ্টগুলোকে হালকা করতে পারবো এবং আমার মতো যারা না বুঝে ভুল করতেছে তারা শুধরা নিতে পারবে।
আমি আরমান বলতেছি। আমার নাম্বার হচ্ছে, আমি একটি মেয়েকে ভালোবাসি, তার নাম হচ্ছে প্রভা। সে আমাকে অনেক ভালোবাসে। হঠাৎ করে কি হলো, সে আমার ফোনটা রিসিভ করে না। ওকে অনেকদিন ধরে ফোন দিচ্ছি বাট ও রিসিভ করে না। ওর বাসা হচ্ছে মহাখালীতে, বনানি 2 নম্বর রোড। প্লিজ আপনারা যদি আমার এই কথাটা যদি এবিসি যদি শুক্রবার দিন যদি প্রচার করেন তাহলে আমি অনেক খুশি হব। এবং আমি সবসময় আপনাদের এই 6টি পর্ব ধরে শুনছি, আপনাদের অনুষ্ঠানগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
আমার নাম মিনার, আমার নাম্বার হচ্ছে, আমি গাছাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি একটা রিলেশনে ছিলাম 4 বছর। একটা রিলেশনে থাকার পরে অনেক যুক্ত করার পর আমি সেই রিলেশনটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। অনেক প্রশ্ন জমে আছে, অনেক প্রশ্নের উত্তর আমি কোনো এখনো পর্যন্ত খুঁজে পাইনি। মানুষের কাছে, আমার ভালোবাসার কাছে আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি যতদিন পর্যন্ত আমার প্রশ্নের উত্তর খুঁজে না পাবো ততদিন পর্যন্ত আমি কাউকে ক্ষমা করবো না। আমি আমার প্রশ্নের উত্তর চাই পৃথিবীর যে কোনো মূল্যের বিনিময়ে। আমি আমার ভালোবাসাকে ফিরে পেতে চাই। কতটুকু ভালোবাসলে তাকে ভালোবাসা বলা যায়, আমি এই প্রশ্নের উত্তর চাই। কতটুকু ভালোবাসলে তাকে ভালোবাসা বলা যায়। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, জীবনের একমাত্র পাওয়া ছিল ভালোবাসাটা। সেই ভালোবাসাটা এভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে চলে যাবে সেটা আমি মানতে পারছি না, মেনে নিতে পারছি না। আমি আমার প্রশ্নের উত্তর চাই পৃথিবীর কাছে, মানুষের কাছে। আমার প্রশ্ন আছে, আমাকে একটা সুযোগ করে দেবেন।
আমার নাম আহসান মনির, মাইতিগড় নোয়াখালী থেকে। আমার ব্যাপারটা হলো যে একজনকে খুব ভালোবাসি, তার নাম যেহেতু সুদর্শনী। আমার সাথে তার পরিচয় হয় যখন আমি কলেজে ভর্তি হই। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই, তখন থেকে আমি তাকে আস্তে আস্তে করে ভালোবাসতে থাকি। কিন্তু প্রথম প্রথম ব্যাপারটা আমি কাউকে বলিনি, গোপন রেখেছি। পরবর্তীতে সেটা গোপন রাখতে পারিনি, সবাইকে প্রকাশ করি, কিন্তু যাকে বলার সেটা বলতে পারিনি। কিছুদিন আগে আমি একজনের মাধ্যমে তাকে বলি কিন্তু সে কথাটা ফান করে উড়িয়ে দেয়। এখন আমি খুবই চিন্তে আছি, একটা টেনশন কাজ করে, সে কি আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি প্রত্যাখ্যান করবে। এখন আমার কি করা উচিত সেটা বুঝতেছি না। যদি একটু সলিউশন দিতেন তাহলে খুব ভালো হতো।
আমি মোহাম্মদ আলাউদ্দিন, আমার ফোন নাম্বার সমস্যার মধ্যে আমি আছি। আমি দীর্ঘ 11 বছর, তো এই 5-6 মাস আগে আমার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। এখন ওই মেয়েটা আমাদের যেটার সাথে এখন সম্পর্ক, ওই মেয়েটা আমাদের বিয়ে করতে বলি, কারণ আমি পারতেছি না এই মেয়েটার বিয়ে করতে, পারতেছি না। আমার ওয়াইফের 11 বছর হচ্ছে, অবশ্যই আমার কোনো বার্তা করতে হয়নি। কি করবো, তা মানুষের টেনশনের মধ্যে আছি। আমি একটা আপনাদের কাছে ভালো একটা পরামর্শের জন্য আমি ফোনটা দিচ্ছিলাম।
আমি সোহাগ কিশোরগঞ্জ পাখন্দে থেকে বলছি। আমার ফোন নাম্বার হচ্ছে আমি বিগত 2 বছর হয় একটা মেয়েকে আমার মা বাবার অনুমতি আমি বিয়ে করি। ও আমার পাশের বাড়ির মেয়ে, ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ একটা সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব বিরোধ চলছিল। যদিও তারপরে সবকিছু জেনে শুনে আমরা একজন আরেকজনকে বিয়ে করি। বিয়ের কিছুদিন পর যখন জানাজানি হয়, আমার মা বাবা আমার ফ্যামিলি থেকে আমার ওয়াইফকে মেনে নিচ্ছে না। এই অবস্থায় আমি আমার ওয়াইফকে যতটুকু ভালোবাসি, আমার মা বাবাকে ততটুকু ভালোবাসি। আমি কাকে ছাড়বো, কাকে ধরবো, আমি একটা হেজিটেশনে পড়ে যাই। তো বিগত 2 বছর যাবৎ আমি এটি নিয়ে অনেক টেনশন করতেছি। বিয়ের কিছুদিন পর সে, আমি একটা সরকারি চাকরি করি, ওকে যখন আমার বাড়িতে আশ্রয় দিচ্ছে না, তখন আমি ওকে আমার অফিসে নিয়ে যাই, ওখানে রাখি। কিন্তু সে বারবার বলে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি বাড়িতে আমার মা বাবাকে কিছুতেই বোঝাতে পারি না। হঠাৎ করে সে একদিন আমার সাথে রাগ করে গত জুনে চলে যায় আমার কাছ থেকে, আমাকে বাসায় কাউকে কিছু না বলে সে চলে যায়। আগে পর্যন্ত আমি ওকে খুঁজে পাচ্ছি না, ও কোথায় আছে, কেমন আছে, আমি ওকে বেঁচে আছে না মরে গেছে আমি বলতে পারবো না। ওর মা যা অবশ্য ওর একটা রিলেটিভ আমাকে বিদেশ থেকে ফোন করতো, হ্যাঁ ওর কিছু হয় না, ও কোথায় আছে আমাকে ওরা কেউ বলে না। ওর মা বাবাকে আমি সবাইকে বললাম, আমি ও কোথায় আছে জানতে চাইলাম, কিন্তু ওরা কেউ আমার ওই সন্তান দিচ্ছে না। আমি অবস্থায় আমি কি করবো, আমি তো ওইভাবে মানে ট্রান্সফার করতে করতে আমি অনেকটা শারীরিক এবং মানসিক দিকে অসুস্থ হয়ে পড়ছি। আমি ওকে আপনাদেরকে আমি ওর ফোন নাম্বারটা আমার জানা মতো যেটা ছিল সেই ইউজ করতে আমি দিলাম। আমি নাম্বারটা প্রায় আমি চেষ্টা করি কিন্তু এটা বন্ধ পাই। তারপরও আমি শুনছি যে ওর নাম্বার নাকি খোলা থাকে মধ্যরাতে। আমি অনেক সময় মধ্যরাতে চেষ্টা করি, আমি পাই না। কিছুদিন আমি পাই পেয়েছিলাম, কিন্তু সে আমার নাম্বার সে রিসিভ করে না। যদি রিসিভ করে আমার ফোনটা শোনার পর সে ফোনটা রেখে দেয়। যদি পারেন ওর নাম না দিন, ওকে একটু বুঝিয়ে বলবেন যে আমার সাথে সে যেন কথা বলে। আসলে আমি খুবই কষ্ট পাচ্ছি। আজকে 2 বছর যাবৎ আমার খাওয়া নেই, ঘুম নেই, আমি আমার কর্মস্থলে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছি না। আমার মা বাবা আমাকে নিয়ে প্রচন্ড টেনশন করতেছে। আমার একটা ছোট বোন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, ওকে আমি অনেক ভালোবাসি, অনেক আদর। আমার কষ্টের কথা শুনে সে প্রায় কান্নাকাটি করে, আমাকে ফোন দিয়ে বলে দাদা তুমি মন শক্ত রাখো। আমি কি করব, আমি ওকে পারছি না ডিভোর্স করতে। ওদের ওরা আমাদের ফ্যামিলিগত শত্রুতা বিদায়। এখন যদি আমার মা বাবা যেহেতু ওদেরকে ওকে মেনে নিচ্ছে না স্বাভাবিকভাবে, এবং মেনে আমার মা বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করছি, আমার মা বাবাকে কিছুতেই বোঝাতে পারছি না। আমার বাবা কিছুতেই ওকে মেনে নিবে না, যেহেতু তার পিছনে অনেক কারণ আছে, সেটা হয়তো ভাই সংক্ষিপ্ত সময় বলা যাবে না, অনেক বিশাল বড় হিস্টোরি। আমি আপনাকে শুধু এটুকু বলবো, সারাক্ষণ শুধু কান্নাকাটি, এখন রাতে 3টা উপরে বাজে, আমি কি ঘুমাতে পারি না। এভাবে সারা দিন সারা রাত ও ঘুমাতে থাকতে থাকতে আমি কিন্তু শারীরিক দিক দিয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়ছি।
আপনার কথার সাথে গানটা অনেকখানি মিলে যাবে, যে কারণেই বাজানো। আর সোহাগের আগে বেশ কয়েকজন বন্ধু বলেছিলেন, বিশেষ করে একজন বন্ধুর কথা আমি একটু বলতে চাই, যিনি 11 বছর ধরে একটা মেয়েকে ভালোবেসেছেন, 11 বছর ধরে একজন মানুষের সাথে ঘর সংসার করছেন, এবং তার মাঝখানে হঠাৎ করে আরেকজন মানুষ চলে এসছেন 6 মাস যাবৎ, এবং সে মেয়েটা তাকে বলছেন বিয়ে করার জন্য। তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এটাই তার জন্য সৌভাগ্যের ব্যাপার। তিনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলতেন তাহলে সেটা ভালো কিছু হতো না, এবং সেটা যদি তার এগারো বছরের ভালোবাসার মানুষের কাছ থেকে অন্য কিছু হতো। আপনাকে শুধু এক বাক্যে একটা কথা বলার আছে, এগারো বছর কখনোই ছয় মাসের কাছে পরাজিত হতে পারে না। আপনি বার বার ওই মানুষটার ভালো কিছু মনে করার চেষ্টা করুন, যে মানুষটা এগারো বছর ধরে আপনার সঙ্গে আছে, বার বার চেষ্টা করুন। আর ছয় মাসের যেটা সেটা যদি মুখোমুখি হয়ে যায় তাহলে জীবন থেকে তাকে একেবারেই ডিলিট করে ফেলুন। সুখে থাকুন কিংবা দুঃখে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, যদি কিছু বলতে ইচ্ছে করে এবং যদি বাসে মানুষ না পান তাহলে আমাদেরকে বলতে পারেন। একটা বিশ্বস্ত নাম্বার আছে 9115668, একটা বিশ্বস্ত বন্ধু আছে Hello8920, যে আপনার সাথে কখনো প্রতারণা করবে না, কিছুই হয়তো করতে পারবে না, কিন্তু মনোযোগ দিয়ে, একেবারে সমস্ত কনসেন্ট্রেশন দিয়ে, সমস্ত মনোযোগ দিয়ে আপনার মনের কথাগুলো শুনবে। যে কোনো মুহূর্তে আপনি ফোন করতে পারেন, চব্বিশ ঘন্টা নাম্বারটি আপনার জন্য খোলা রয়েছে 9115668, আবারও বলছি 9115668। ফোন করুন, কি বলতে চান আমাদেরকে, কি বলতে চান নিজেকে, আপনি বলতে পারেন যে কোনো কিছু, নাম বলুন, সেল নাম্বারটি বলুন, প্রয়োজনে আপনার সাথে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজনে আপনাকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসব, আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনব এবং শোনাব। আরো কিছু কথা আছে এই গানটার পরপরই।
আমি মাহমুদুল হাসান, আমার মোবাইল নাম্বার হচ্ছে ভালো আছেন। আমি আমার জীবনে একটা কাহিনী বলতে চাই, যদি আমাকে একটু ফোন করেন তাহলে আমি সকল শ্রোতাদেরকে আমি আমার জীবনে ঘটে যাওয়া করুন একটা কাহিনী আমি বলতে চাই। শুধু এটুকু ইঙ্গিত করি, একটা মেয়েকে ভালোবেসে বিগত দুই বছর আগে বিয়ে করেছিলাম। সে আমার সাথে অনেক প্রতারণা করছে, আমার জীবনটাকে নিয়ে সে অনেক চিনিমিনি খেলতেছে, আমাকে অনেক বিপদে রেখে সে অন্য একজনের হাত ধরছে। তো আমি তাকে এখনো ভালোবাসি, আমি তাকে ফিরিয়ে আনতে চাই।
আমি মুশির রহমান সাবার থেকে, আমার ফোন নম্বর দিতে আমি তোমাকে অনেক মিস করছি, তুমি নাটক চলে গেছো, আসলে সরি, আমি তো অনেক লাভ করি, প্লিজ ফরগিভ মি।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মোস্তফা সম্রাট, আমি বাংলাদেশ নেভিতে আছি, আর আমার ফোন নম্বরটা হচ্ছে, আমি একটু কিবিয়া ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। কিবিয়া ভাই, আমার আসলে পার্সোনাল অনেক প্রবলেম আছে, তার মধ্যে লাস্ট গত শনিবার ঢাকার মেয়েকে পছন্দ করতাম, অনেকদিন থেকে রিলেশন, শনিবারও আমার কাছ থেকে চলে যায় আমাকে বিদায় দিতে, আমি কারোর সঙ্গে এভাবে শেয়ারও করতে পারতেছি না, খুব অসহায় অবস্থায় আমি। যেহেতু আমি ফ্যামিলি থেকে জব করি, তো আজকে সারা রাতে আমার ঘুম হয়নি, খুব একটা অস্থিরে তার মধ্যে সময় কাটছে। যদি আপনি একটু সুযোগ দেন কথা বলার মতো, আপনার সাথে অন্তত সুযোগ দিলে সে কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।
This track was downloaded from fusionbd.com.
আমি মোহাম্মদ ওয়াসিম আলম, আমার মোবাইল নম্বর, আমার জীবনটা অনেক সংগ্রামপূর্ণ। আমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, আমরা দুজন একসাথে পড়তাম, সে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পায়, আমি কুষ্টিয়া সরকারি কলেজে বিকম পড়ি। এভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে, কিন্তু চার বছর পরে ওর বিয়ে হয়ে যায়। এটা আমি অনেক কষ্ট পাই, আমার কোনো কিছু ভালো লাগে না। ছয় মাস পরে একটা মেয়েকে আমি হুট করে বিয়ে করে ফেলি, সে তখন এসএসসি পড়ে। তারপরে আমরা দুজন পড়াশোনা করি, আমার ফ্যামিলি থেকে টাকা পয়সা বিয়ার করে। এভাবে আমি মেয়েটাকে অনেক, আমার ওয়াইফকে পড়াশোনার ব্যাপারে অনেক উদ্বুদ্ধ করি এবং এক পর্যায়ে আমি বলি তোমাকে রাষ্ট্রীয় ভার্সিটিতে পড়তেই হবে, এবং সে রাষ্ট্রীয় ভার্সিটির সংস্থায়। এরপরে আমি ছেলে হিসাবে বাড়ি থেকে আর কত টাকা নেই, এখন ঢাকা শহরে চলে আসি, মাত্র 4,000 টাকা আমি স্যালারি পাই। এর থেকে 2,000 টাকা ওকে দিতাম এবং 2,000 টাকায় আমি নিজে চলতাম, কিন্তু আমাদের চলাটাও খুব কষ্ট হয়ে যেত। আমি ওকে, আমার ওয়াইফকে অনেক ভালোবাসি এবং আমার ওয়াইফও, এভাবে চলতে থাকে 1.5 বছর আমরা এভাবে কষ্ট করি। আমি ভাত রান্নাতে পারতাম না, তারপরও কিছু টাকা বাঁচানোর জন্য আমি নিজে রান্না করতাম এবং আমার আঙুলগুলো ক্ষয় হয়ে গেছিল, তারপরও ভালোবাসা ছিল। এই কারণে আজও পর্যন্ত আমি আমার ওয়াইফের সমস্ত দায়িত্ব আমি বহন করি, কারণ ছেলে হিসেবে আমি চাই না আমার ফ্যামিলি থেকে আর টাকা নেই। তো আমি সুমন ভাইকে বলবো, কাউকে ভালোবাসলে হ্যাঁ তার জন্য একটু কষ্ট স্বীকার করতে হয়। আমার রিমি আপুটা সেদিন শুনেছে, আমার খুব কষ্ট লেগেছে। তো আপনি যদি ওকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার এসে আপুকটাকে কষ্ট দেন না। আর রিমি আপুকে আমি বলবো, যাকে ভালোবেসে কোনো মূল্য পান না সে ভালোবাসার দরকার নাই, তিনি নিজে কারণ ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে আমি আপনার পাশে আছি, আমারও 2টা বোন আছে, আপনি জীবনের প্রতি অবিচার করবেন না।
যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার শালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। তোমার নখের ডাগায় তীব্র প্রেমের মানে আমিও গল্প সাজাই তোমার কানে কানে, তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল, শহর দুমড়ে মুচড়ে থাকো অন্যদিকে, ট্রাফিকের এক ফোনই আমাদের স্বপ্ন চুষে খায়। যেভাবে জলদি হাত মেখেছে ভাত নতুন আলুর খোসার এই ভালোবাসা,
যেভাবে জলদি হাত মেখেছে ভাত নতুন আলুর খোসার এই ভালোবাসা, আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো, আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো।
ওয়াসিম আলম, একটু আগে আপনার গল্প আমরা শুনছিলাম এবং আপনার গল্প শুনে আমরা অনুপ্রাণিত। আমার মনে হয় সবারই শেখা উচিত আপনার কাছ থেকে। আর রিমি জন্য আপনি যা বলেছেন, রিমি সেটা মনে প্রাণে বিশ্বাস করুক, এটা আমাদেরও বিশ্বাস। রিমিকে নিয়ে যে পরিমাণ ফোন আমরা পেয়েছি, এখনো পাই, রিমি সত্যি সত্যি হাজার লক্ষ মানুষ আছে আপনাকে ভালোবাসার জন্য, সুতরাং আপনি জীবনের কাছে হেরে যাবেন না। আর মুরাদ, আপনার সাথে আমার কথা হয়েছে ফোনে, হতে পারে কোন একটা সপ্তাহে আপনি হতে পারেন আমাদের অতিথি। হ্যালো 8920 শুনছেন বন্ধু, আপনি এবিসি রেডিও FM 90.2 কিবরিয়া আপনার সঙ্গে আছে, এবং হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের এমন একটি বন্ধু, যদি কাউকে কিছু বলার না থাকে তো হ্যালো 8920 কে বলুন। 9115668 আবারও বলছি, 9115668 হচ্ছে আমাদের নাম্বার, ফোন করুন, নাম বলুন, সেল নাম্বারটি বলুন, বলুন আপনার কি বলার আছে, যে কোনো কথা আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং হতে পারেন স্টুডিওতে আপনি আমাদের অতিথি। এক মন থেকে হাজার মনে ছড়িয়ে যাবে আপনার কথা, তেমনই কিছু কথা অপেক্ষা করছে আপনার জন্য। সবকিছুই সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা বলতে পারি, জনসচেতনতার উপরে। স্টোরি শুনুন, কি নেবেন সেটা একান্তই আপনার ব্যাপার।
আমার নাম হচ্ছে ইকরামুল হক বাবু, আমি মহাখালী আমকেলি থেকে বলতেছি। আমার নাম্বার হচ্ছে, আমার প্রসঙ্গটা হচ্ছে মোবাইল নিয়ে। বেশ কিছুদিন আগে আমি একবার আমার ফ্রেন্ডের সাথে গুলিস্তান মার্কেট থেকে আমি মোবাইল কিনতে গেছিলাম। তখন মোবাইল দেখতেছি, বা দুই তিনটা লোক এসে আমাকে বলতেছে হ্যাঁ মোবাইল লাগবে, আমি বললাম হ্যাঁ। উনি আমাকে বললো হ্যাঁ অনেক দামি সেট আছে, আপনারা কিনলে একটু সাইডে আসুন, ঠিক আছে। তখন আমরা গেলাম সাইডে, ওরা আমাদেরকে একটা এনসিএর অনেক দামি সেট এটা দেখালো। দেখা বলে ভাইয়া সেটা যদি নেন এরাই সেট, আপনি যদি নিতে চান আপনার কাছে অনেক কম দামে বিক্রি করে ফেলবো। তখন আমি আসলে বুঝি না, লোভ করে বললাম আচ্ছা দেখি হয়। দেখার পরে সেটা দেখলাম সবকিছু ভালো, ওকে দাম প্রাইস জিজ্ঞাসা করলাম, উনি বললো আমাকে 8,000 টাকা। আমি বললাম দেখুন এত দামে কিনতে পারবো না, 3,000 টাকা কিনতে পারবো বলে প্রথম অবস্থা বলে না তাই দেওয়া যাবে না। পরে বলছে ঠিক আছে আপনার যদি নিতে আসছে নিয়ে যান। তখন আমরা দেখলাম দেখে দেখে ওনাকে টাকা দিলাম, উনি বললো আচ্ছা ঠিক আছে একটা সেটটা দেন, আমি সেটটা সিম খুলে আপনাকে দিচ্ছি। দেওয়ার পরে উনি কি করলো, 8,000 টাকা সেটটা নিয়ে আর সিমে কথা বলে তারপর আমাকে আরেকটা সেট দিয়ে দিল। দিয়ে পকেট তারপর আমি বাসে মহাকালী চলে আসি আমার বাসা। তারপর আমরা সেটটা খুলি, খোলার পরে দেখি সেটটা অন হচ্ছে না, কি রে বাইক সেট অন হয় না কেন। তারপর আমার অনেকক্ষণ দেখার পরে ঘুটাঘুটি করতে অন হয় না, হঠাৎ করে দেখি সেটটা ভালো হাত থেকে পড়ে যায়, পরে দেখি সেটের ভিতরে মাটি। মানে সেটটা এমন একটা সেট জিনিসটা করছে, ওরা পুরো সেটটা সম্পূর্ণ ওই আগের সেটের মতোই, বাট ওটা পাশে আপনার আঠা দিয়ে লাগানো দিয়ে ভিতরে মাটি, সেম হুবহু সেট। আসলে কেউ বোঝার মতো না। এখানে আমার বলার বিষয়টা হচ্ছে এরকম অহরহ মানুষ এই ধোকাটা খাচ্ছে, যাতে কেউ আমার মতো এরকম ধোকাতে না পড়ে, তার জন্য আমি সবাইকে এই জিনিসটা শেয়ার করতে চাচ্ছি। যদি আপনারা প্রচার করেন আমার কথাটা তাহলে আমি অনেক খুশি হব।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম, আমার ফোন নাম্বার হচ্ছে, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আর আমার হ্যালো 8920 এই প্রোগ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার যেটা বলার এটা হচ্ছে যে এই প্রোগ্রামটা যেহেতু আমি শুনি, একদিন একটা ভাইয়ার কথা শুনলাম, ওইখানে উনি বলতেছে ওনার দৃষ্টিশক্তি 10% এর কাছাকাছি চলে আসছে, উনি দেখতে পায় না, এই জন্য অনেক বেশি দুঃখ করলো। তো কিবরিয়া ভাই আমি আপনার মাধ্যমে বলতে চাই, আপনি, আমিও একজন দৃষ্টিপ্রতি বলতে আমি কিভাবে পড়াশোনা করে এত দূর আসছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লতে পড়তেছি, কিভাবে আসছি, আমার লাইফে অনেক বেশি কষ্ট আছে, ওই কষ্টগুলো অতিক্রম করে আমি এখানে আসছি। তো আমি যদি সুযোগ পাই বা আমি আমার প্রতিটুকু মনে হয় আমাকে কিছু বলার সুযোগ দিলে আপনাদের চ্যানেল বা এই অনুষ্ঠানটাতে দর্শক শ্রোতারা অনেক কিছু হয়তো জানতে পারবে, বুঝতে পারবে, তখন প্রতিবন্ধীদের মনের ভিতরে যে মানে বেদন দুঃখটা যে হতাশা এটা আর কাজ করবে না আর কি। ধন্যবাদ।
আমরা যারা গার্মেন্টসে কাজ করি আমাদের সকাল 9টা থেকে রাত 3টা পর্যন্ত, যে এখন সকাল 9:30 বাজে ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত ঘুমাতে পারিনি, এখনো ঘুমাতে ঘুমাতে গেছে বালিশে মাথা দিলে ঘুমাতে অনেক সময় লাগে ঘুমাতে। এর কি কোনো কিছু হবে না? আমরা যারা গার্মেন্টসে নিচ্ছি আমরা রাত দিন কেটে 6,000 টাকা বেতন দেয়, হয়তো 8,000 টাকা বেতন দেয় আমাদের, 8,000 টাকা বেতন দেয় আমরা 18 ঘন্টা 20 ঘন্টা আমাদের ডিউটি করে। সকাল ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, তারপরও অনেক ভালো লাগে, অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, আমি আশা করি অনুষ্ঠানটা অনেকদিন পর্যন্ত চলবে। ধন্যবাদ ভাইয়া।
আমি সোনারগাঁ থেকে সাইদ বলছিলাম, আমার মোবাইল নাম্বার, আমার প্রশ্নটি হচ্ছে কিবরিয়া ভাইয়ের নিকট, আমাদের আশপাশে প্রতিনিয়তই অনেক ঘটনা ঘটে থাকে, যে সকল ঘটনা আমাদের হৃদয় পথে অনেক আঘাত করে থাকে, হয়তো এ সকল ঘটনা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়, যদি রেডিওতে প্রচারের মাধ্যমে কোনো সমাধান পাওয়া যায় তাহলে হয়তো এর মাধ্যমে একটি পরিবার, একটি সমাজ সচেতন হয়ে উঠতে পারে। ঘটনাটি হচ্ছে আমার বন্ধু একটি মেয়েকে ভালোবাসত, ভালোবাসার মধ্য দিয়ে মেয়েটি বিয়ে হয়ে যায়, তারপর তার সাথে আর কোন যোগাযোগ থাকে না। পরে মেয়েটির সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর মেয়েটিকে সে তার সাথে দেখা হয় না, এ কারণে সে খুব কষ্টে ছিল। তো কিছুদিন যাবার পর মানে সে কারোর সাথে কথা বলে না, তো এমনিতেই মনে করে সবাই যে কোনো হয়তো সমস্যা, কথা না বলতে বলতে এরকম সমস্যায় পড়েন, সে তার পিতামাতাকেও চেনে না। আমি কি বিয়ে ভাইয়ের কাছে প্রশ্নটি করতে চাই যে সে তো আপনার হস্তিতে গিয়ে কথা বলতে পারবে না, যদি মূল কাহিনীটি লিখে পাঠানো হয় তাহলে কি প্রচার করবেন?
ভাই আমার নাম মোসাদ্দেক, আমার মোবাইল নাম্বার, আমি একটা বীরঙ্গনা সম্পর্কে বলবো আর কি। গত বছর আমি যশোরে গিয়েছিলাম নভেম্বর মাসে, নভেম্বর মাসে আমার অফিসের কাজ শেষ করে সার্কেট হাউস তিন রাস্তার মোড় থেকে দড়াটানা আর কি, সামান্য একটু পথ আমি হেঁটে যাচ্ছিলাম। যখন আমি দড়াটানার ঠিক মাথায় এসে পৌঁছাবো সেই মুহূর্তে এক 62 বছর বয়সী এক বৃদ্ধ মহিলা আমার পিঠিতে হাত দিয়ে বলল আমাকে যে বাবা আমাকে কিছু সাহায্য করো। আমি ওনাকে ঘুরে দেখলাম আর কি, দেখার পরে উনি কাঁপতে কাঁপতে আমাকে বলতেছে বাবা আমি গতকাল দুপুর বেলা থেকে কিছু খাইনি, শুধু পানি খেয়ে আছি। এই কথা বলা মাত্র তার চোখ দিয়ে অধরে পানি ছেড়ে দিল। এই ব্যাপারটা দেখার পর আমাকে খুব মায়া লাগলো আর কি। ওই ভদ্র মহিলাকে নিয়ে আমি ওই দড়াটানা রাস্তার পার হয়ে একটা ব্রিজ আসছে, ওই ব্রিজটা পার হয়ে সদর হসপিটালের দিকে একটা হোটেল আছে, বড় হোটেল, ওনাকে সাথে করে নিয়ে ওই হোটেলের দিকে গেলাম। যখন আমি হোটেলের দিকে উঠতেছিলাম তখন ওই হোটেলের এক কর্মচারী আর কি মেয়ের বলে উনি ওই বৃদ্ধা মহিলাকে বললো ভাই তুমি ঢুকিও না। তখন আমি ওই হোটেলের কর্মচারীকে বললাম যে উনি আমার গেস্ট, তখন উনি চুপ হয়ে গেল। তারপর ওই মহিলাকে আমি নিয়ে একসঙ্গে ভাত খেলাম, মাছ ডাল ভর্তা, তারপর একটা ভাজি ছিল। ওই মহিলা 3 প্লেট ভাত খেল, আমি 2 প্লেট খেয়ে ফেলছি। খাওয়া দাওয়ার পরে ওনার আর কি নিঃশ্বাস ফেলেছিল। তারপরে ওনাকে নিয়ে আমি হোটেলে গিলটিল দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই দড়াটানার ওই সামনে একটা সার্কেট হাউসের সাথে আর কি একটা গাছ আছে, গাছের দিকে যা দাঁড়াইলাম। তারপর এর ফাঁকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাসা কোথায়, আপনি কি করেন, আপনার ছেলে মেয়ে কে আছে। তখন উনি আবার কাঁদা মানে কাঁদতে শুরু করলো আর কি। আমি বললাম যে কি হয়েছে বলেন। তা বলল যে বাবা আমার সন্তান ছেলে 3 বছরের সবুজ আমার শ্বশুরকে 1971 সালে যুদ্ধের মাঝামাঝি সময় আছে ওনার বাসায় এসে ওনার স্বামী সন্তান না দেওর শ্বশুরকে মিলিটারি এসে লাফ খায় মানে রাইফেলের বাট দিয়ে মেরে আহত করে লাইন করে ওনার চোখের সামনে মেরে ফেলেছে গুলি করে। তারপরে ওনাকে নিয়ে গেছে ক্যাম্পে। পরে যুদ্ধ শেষ হওয়ার পর অনেক লোকজন প্রায় 30-35 জন মেয়েকে ক্যাম্প থেকে বের করে নিয়ে আসে। কথা শোনার পর আমাকে খুবই খারাপ লাগলো আর কি।
চলে যেখানে দিন শেষ লাখো প্রাণে রক্তে রাঙা দেশ, নতুন ইতিহাসে পুরানো সেই গল্প ফিরে আসে, অন্ধ যারা তাদের হাতে ভার দেশের সব বিধান বাঁচাবার, মারছে তাই মানুষ বেসুমার। বাংলাদেশ 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 অস্তা চলে যেখানে দিন শেষ রাখো প্রাণে রক্তে রাঙা দেশ।
যে গানটি আপনি শুনছেন এটা আসলে মুস্তফা মুফাজ্জল হোসেন, যিনি আমাদেরকে একজন বীরাঙ্গনার কাহিনী শুনিয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচেতে এরকম কত বীরাঙ্গনা ছড়িয়ে আছেন যাদের জীবনের সবচেয়ে বড় ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ, আমাদের এই লাল সবুজের পতাকা। তাকে আমরা, তাদেরকে আসলে কি বললে আমাদের অনেক বলা হয়, কি বললে তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়া হয় সেটা আমাদের জানা নেই। তবে এটা আমাদের আসলে, যারা আমাদের দেশটাকে ভালোবাসে, যাদের বিন্দুমাত্র দেশপ্রেম আছে, তাদের বুক চিরে যায় আসলে এরকম কথা শুনলে। একজন মানুষ যে তার সবকিছু হারিয়েছেন, একবেলা খাওয়ার জন্য রাস্তায় হাত পাচ্ছেন, এবং সে বীরাঙ্গনা। কিছুই বলার নেই। হ্যালো 8920 থেকে লাল সালাম এই সকল হাজার হাজার মায়ের প্রতি যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন বলেই আজকে আমরা আমাদের এই বাংলাদেশটাকে পেয়েছি। আমরা যে গানটা শুনছি এটা মূলত মাহমুদুজ্জামান বাবুর বাংলা করা, তার কণ্ঠে, কিন্তু এটা মূলত জোয়ান বাইজের গান। মাহমুদুজ্জামান বাবু তার অন্ধ তীরন্দাজ অ্যালবামে এই গানটা ব্যবহার করেছিলেন। হ্যালো 8920 আপনারা শুনছেন, কিবরিয়া আপনার সঙ্গে আছি, আপনি শুনছেন এবিসি রেডিও। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দিনটা 24 ঘন্টা যে কোনো সময়। 9115668 9115668 হচ্ছে আমাদের নাম্বার। আমরা একটু একটু করে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, কিন্তু ভালোবাসার কথা আমাদের শেষ হয়নি, চলুন আরো কিছু শোনা যাক।
আমি অর্পা, আমার ফোন নাম্বারটি হল, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, বাট আরেকটা ছেলেটা কিছুতেই হতে দেবে না, এবং আমার মাও চায় না যে আমার লাভটা মেনে নিতেন। আমার মা একজনকে পছন্দ করেন, অবশ্যই সেও আমাকে খুব পছন্দ করে, বাট আমি তাকে ভালোবাসি না, এবং আমার ফ্যামিলি দিক থেকে আমি যাকে ভালোবাসি তাকে অ্যাকসেপ্ট করে না। আমার মা চায় আমি আমার মায়ের পছন্দ করা ছেলেকেই ভালোবাসি, কিন্তু আমি সেটা মেনে নিতে পারতেছি না। আমার বয়ফ্রেন্ডও খুব ভালো এবং ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ও কালো বলে কেউ মানতে চাইতেছে না। কালো বলে যে ভালোবাসা জানে এমন কোনো কথা নেই। ভাইয়া প্লিজ আমাকে একটা সঠিক সলিউশন দেন, আমি কাকে মেনে নেব, আমার মায়ের পছন্দ করা না আমি যাকে ভালোবাসি তাকে? আমি আশা করবো যে এই সলিউশনটা আপনি আমাকে দিবেন, আমি তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
আমি কালিয়াকুর গাজীপুর থেকে বলছি, রাজীব আমার নাম। আমার ফোন নাম্বার দিবিয়া ভাইয়া, আপনার এই অনুষ্ঠানটা আমার অনেক ভালো লাগছে, জানি না আমি আমার এই কথাগুলোকে আসলে প্রচার করার মতো উপযোগী কিনা। মেয়ের কারণে আমার ফ্লাইটটাই ভাইয়া বাদ হয়ে গেছেন, বিদেশ গিয়েছিলাম, ওই মেয়ের কারণে চলে আসছি, আসার পরে মেয়ে আমাকে ফাঁকি দিচ্ছে, আমার মনে অনেক কথা। আমি ওই মেয়ের কারণে নিঃস্ব হয়ে গেছি, আমি এখন খুব অসুস্থ, ওই মেয়ের কারণে আমি অনেক নেশা করেছি, অনেক কিছু করেছি, তাই আমি বলতে মানুষকে না জেনে না শুনে আসলে বিশ্বাস করা ভালো না, তাই আমি সবার উদ্দেশ্যে বলি, কারণ কেউ যেন কোনো মাদক দ্রব্য গ্রহণ না করে। আমার এই অনুরোধ ভাইয়া, কেউ যেন কোনো নারী বা কারো কষ্ট পেয়ে তার জীবনে ক্ষতি না করে, কারণ এই ক্ষতিটা আমি নিজে করেছি, আমি জানি আমার বাবা মা অনেক কষ্ট পাচ্ছে আমার জন্য। তাই আমার সবার প্রতি অনুরোধ, কেউ মেয়েদের কারণে বা কোনো কারণে কেউ ভাইয়া নিশার পথে চলে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার অনুরোধ, আমি শ্রোতাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম।
আমার নাম মোসাদ্দেক হোসেন রাঙ্গা, আমার মোবাইল নম্বর, ভাই অনেক ঝামেলার মধ্যে আছে, আপনার ভাবি শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করে, কি যে করি, ওকে নিয়ে একটা কবিতা লিখেছি ভাইয়া, প্লিজ ওরে একটু শোনাই দিয়েন। আমার বউ বড্ড বাঁচাল, যখন তখন করে ক্যাচাল, পারি না আর সইতে ভাই, কানে আঙ্গুল দেই তাই, মেজাজ তার খেটখেটি, পাইলে কাঠে চাবায় পাটি, চুপ কহিলে করে ফোঁস, কথায় কথায় দেয় যে দোষ, মেজাজ তার বেজায় গরম, রাগলে কাছে গেলে মরণ, করলে যদি তারে ফোন, ঘন্টা খানিক গেজায় তখন, ভাবখানি তার ব্যস্ত কাজে, কাজের কাজ শুধু সাজে, আমারে সে ভালোবাসে, কখনো বকে আর কখনো হাসে।
হ্যালো আমি তৃষা, আমার ফোন নাম্বারটা হচ্ছে, যে আমি যখন ক্লাসে পড়ি তখন একটা ছেলেকে ভালোবাসি, সে আমাকে অনেক ভালোবাসে, আমাদের 5 বছর রিলেশন ছিল, যখন আমি মেডিকেলের চান্স পেলাম ও মেডিকেলের চান্স পেল, ঠিক 4 মাস পর আমাদের দেখা করার কথা ছিল, দেখা হলো 7 ডেতে, যখন দেখা করার কথা ছিল আমি বসুন্ধরা টিউশন ওয়েট করছিলাম, ও আসেনি, সন্ধ্যা পর জানতে পারলাম সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, অনেকদিন অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলাম, ঠিক মতো বুঝতে পারছিলাম না। মনে হচ্ছে আমার দুনিয়াটা শেষ হয়ে গেছে, কি করব। অনেক কষ্ট চেপে রেখে তাকে দেখতে গিয়েছিলাম শেষ বাসের মতো। আমার বাসে কেউ জানতো না ব্যাপারটা। ওর সব কথা আমি আমার ডায়েরিতে লিখে রেখেছিলাম। ঘুরবশত সেই ডায়েরিটা রেখেই হোস্টেলে চলে গিয়েছিলাম। আমার আম্মু সেই ডায়েরিটা পড়ে জানতে পেরেছে যে আমি আদরকে ভালোবেসেছি। সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তাতে তো ওর কোন দোষ ছিল না। আসলে ওর মেয়েটিকে আমি নিজেকেই দায়ী করি, কারণ ও বাইক চালাতে চাইতো না। আমি ওকে অনেক বেশি জোর করেছিলাম, প্লিজ বাইক চালাও। সে আমার কথা রাখার জন্য বাইক চালাইছে। যখন যেদিন বাইক কিনলো আমাকে নিয়ে ঘোরার কথা ছিল, সে আমাকে নিয়ে ঘুরতে পারলো না, চলে গেছে পৃথিবী ছেড়ে। ও চলে যাওয়ার পর আর তাকে ভালোবাসতে পারিনি। অনেক কষ্ট করে মনটাকে আটকে রেখে পড়ার ট্রাই করছিলাম, হচ্ছিল না। এর মাঝে ডিসেম্বর 15 তারিখে একটা অন্য নাম্বারের সাথে কথা হলো। ভালোই লাগছিল ছেলেদের সাথে কথা বলতে। ওর নাম এমিল। ভুলবশত আমি ঈদের সময় ওর নাম্বারে একটা টেক্সট পাঠিয়েছিলাম, আন্নোন নাম্বার। আন্নোন নাম্বার থেকে আমাদের ফোন করেছিল 15 ডিসেম্বর, একটা টেক্সট পাঠায়। তারপর আমি ফোন দিই, তারপর যথারীতির সাথে কথা হয়। কথা হওয়ার পর জানতে পারলাম সে আমার 1 বছরের জুনিয়ার, এবার HSC দিচ্ছে। কথা বলতে বলতে 11 দিনের মাথায় আমি তার প্রতি অনেকটা উইক হয়ে পড়ি, সেও উইক হয়ে পড়ে। সে আমার ব্যাপারে সবই জানে, আমিও তার ব্যাপারে সব জানি। তো আমাকে বলে সে আমাকে ভালোবাসে, আমিও বলি যে আমি তাকে ভালোবাসি। সেই ডিসেম্বর থেকে এ পর্যন্ত আমাদের রিলেশন। কিন্তু দুঃখের বিষয় এখনো শুধু দেখা হয়। হ্যাঁ, অ্যাপিতেও ছবি আমি দেখেছি, ও আমার ছবি দেখেছে, সরাসরি তো দেখা হয়নি। যতবারই দেখা করার ট্রাই করেছি আমার কোনো না কোনো একটা ঝামেলা ওর সাথে দেখা করতে দেয়নি। অনেকবার দেখার ট্রাই করেছি, কিন্তু অনেক ঝামেলার কারণে দেখা হয়নি। সেখানে সে আমার সাথে ঠিক করে কথা বলে না। জানি না কি দোষ আমার, হয়তো দোষটা আমারই বেশি। কি করব, এখন আমি অনেক খুশি। এমন একটা অসুখ হয়েছে যার জন্য তার কাছেও যেতে পারছি না। কি করব আমি ভাইয়া, প্লিজ আমাকে বলে দিবেন, আমার হয়ে ওকে বলে দিবেন, আমি ওকে অনেক ভালোবাসি।
এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধকারের গলি পাখার লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
তৃষা, সত্যি আমার জানা নেই আসলে আপনি কি করবেন, শুধু শুভকামনা করা ছাড়া। আর এই গানটা অনেকখানি আপনার জীবনের কথা মনে করিয়ে দেবে, গানটার মধ্যে আপনি আপনার জীবনটাকে খুঁজে পাবেন, সে কারণেই বাজানো। আর একজন বন্ধু আমাদেরকে ফোন করে বলেছিলেন যে চিঠি লিখতে পারেন কিনা আমাদের অনুষ্ঠানে। আপনি অবশ্যই চিঠি লিখতে পারেন। চিঠি লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে হ্যালো 8920 কিংবা কিবরিয়া। লেখার পর আপনি যেটা লিখবেন ABC রেডিও FM 89.2, মানে আমাদের ঠিকানাটা আমি বলছি, প্রথমে লিখুন হ্যালো 8920, তারপর এবিসি রেডিও এফ এম 89.2 ঢাকা ট্রেড সেন্টার, জি ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যে কোনো বিষয় নিয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে এবং আমরা পড়ার উপযোগী হলে সেটা অবশ্যই পড়ে শোনাব। এছাড়া ফেসবুকেও আমাদের ওয়েবসাইটও আপনি লগ ইন করতে পারেন, এবিসি রেডিও bt.fm। এছাড়া আমার পার্সোনাল একটি পেজ রয়েছে, আপনি সেখানেও নক করে আমাকে বলতে পারেন যদি আপনি অনুষ্ঠানে আসতে চান। আমার পেজটা হচ্ছে আরজে কিবরিয়া, আরজে স্পেস KEB, নট KIB, KEBRIA। আবারও বলছি আরজে স্পেস KEBRIA, ওখানে যোগ করে আপনি আপনার কথা বলতে পারেন। আপনার সাথে ফোন নাম্বার দিলে আমরা অবশ্যই যোগাযোগ করব।
ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায়।
রাত অনেক হয়ে গিয়েছে, এবার বোধ হয় আমাদের বাড়ি যাওয়া উচিত। তবে যে দুটো কল শুনে বাড়ি যেতে চাই এই গানটির পরপরই।
তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ভালোবাসায়।
আমার নাম অন্নি, আজকে আমি আমার মায়ের জন্য এখানে ফোন করেছি। আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন আমাদের সাথে আমার আব্বু ছিল, তুমি ছিল, অনেক ভালোই ছিল আমাদের লাইফটা, অনেক মজা করতাম, অনেক বিলাসিতা সবকিছু ছিল। কিন্তু আব্বু চলে যাওয়ার পর আমরা এগুলা আর আগের মতো আমাদের জীবন নেই। আমরা এখন অনেক কষ্টে আছি, আর্থিক ভাবে সমস্যায় আছি, সবাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো মা, এর জন্য আমার একটুও দুঃখ নেই, কারণ আমার মা আমার সাথে আছে। আমি যা আছি এখন, যতটুকু সাকসেসফুল আমার লাইফে, সম্পূর্ণ তোমার জন্য। সবাই তোমাকে বলে যে তোমার একটা মাত্র মেয়ে, তুমি কেন মেয়ের জন্য তোমার লাইফটা বরবাদ করতেছ। আমি তোমাকে বলি মা, তুমি আমাকে মেয়ের মতো দেখো না, তুমি আমাকে একটা সন্তানের মতো দেখো। দেখবে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমাদের দুজনের ভালোবাসার মধ্যে আর কেউ কখনো আসতে পারবে না।
আমার নাম মোহাম্মদ শ্রাবণ, আমি এক দরিদ্র পিতার অনাবিল আদরে বেড়ে ওঠা সন্তান। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে আমাকে ভর্তি করেছিল এই বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ভাই, এখন রাত বাজে একটা, আমার মনের কষ্ট নিয়ে বসে আছি। আমার টাকাগুলো দিয়ে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন এক বড় খরচ পড়ে পড়ে সব টাকা নষ্ট হয়ে যায়। এখন আমি চলাফেরা করার মতো কোনো টাকা নেই। আমার ছোট ভাইটা ইঞ্জিনিয়ারিং করছে, দুই ভাই বোন অনেক কষ্ট। ছোট ভাই আর আমি দুজনে মিলে একটা চটপটির দোকান আছে, বিকালবেলা চটপটি বিক্রি করে, বিকাল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত চটপটি বিক্রি করে তার থেকে যা 2-100 টাকা ইনকাম হয় তা দিয়ে কোন রকম দুই ভাইয়ের পড়ালেখা খরচ চালাই। ভাই, যখন রাতে বিছানায় শুই তখন দু চোখে পানি পড়তে থাকে। জানি না জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা, কিন্তু ভাই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, হয়তো আপনারা অন্য কোনো দিকে সাহায্য করতে পারবেন না, কিন্তু একটু মানসিক যে প্রশান্তি পাই এমন কিছু বলে সাহায্য দেবেন। ভাই, আমি অনেক পরিশ্রম করি, ভাই আমার জীবনে অনেক কষ্ট। ভাই জানে মানুষ কি এত পরিশ্রম করার পরও সামান্য উপার্জনের টাকাটুকু তো কেউ ছিনিয়ে নিয়ে যায়, তার যে সে কত কষ্ট পায় সেটা সে জানে। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু বাংলাদেশে শুনেছি অনেক মহৎ ব্যক্তি আছে যার এই দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে। ভাই, সঙ্গত কারণে আমি আমার ইউনিভার্সিটির নামটা বলতেছি না। ভাই, আমার জন্য দোয়া করবেন যদি আমি কষ্ট করে হলেও মানুষের মতো মানুষ হতে পারি। আমার একটাই লক্ষ্য যে আমি একটা ফার্স্ট ক্লাস গ্রেজুয়েট অফিসার হব। ভাই, আমার জন্য দোয়া করেন। রাখি, সালাম
আলাইকুম।
শ্রাবণ, কিছুই বলার নেই, আগামী সপ্তাহে তোমাকে আমরা হর্সিতে চাই, তোমাকে স্টুডিওতে চাই। তোমার সাথে আমার কথা হয়েছে এবং আশা করছি তোমার গল্প আমরা শুনব। এই শহরের লাখো কোটি মানুষকে আমরা তোমার গল্প শোনাতে চাই এবং আশা করছি তুমি এখনো জেগে আমাদেরকে শুনছো। আজকে তুমি আমাদের স্টুডিওতে আসতে পারোনি, তোমার সাথে আমার যখন কথা হয়েছিল ফোনে তুমি বলছিলে ভাই আমার চটপটি বানানোর বিক্রি করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আমি বানিয়ে ফেলেছি, আমার ওই জায়গায় বসে আমি বিক্রি করব, যদি আমি না যাই তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, আমার আজকের ইনকামটা বন্ধ হয়ে যাবে। আগামী শুক্রবারে আমি আমার দরজা মানে আমার স্টুডিওর দরজা তোমার জন্য খোলা রেখেছি, তুমি প্লিজ আমাদের কাছে এসো। আমি তোমাকে নিজে থেকে ইনভাইট করলাম লাখো মানুষের মধ্য দিয়ে। তোমার কথা আমরা শুনতে চাই, তোমার কথা হাজার মানুষকে শোনাতে চাই। আজকের মতো এ পর্যন্তই। আপনি ছিলেন হ্যালো 8920 এর সাথে, এবিসি রেডিওর সাথে। কিবরি আপনার সঙ্গে ছিল, আপনার কথা শুনতে চাই। ফোন করতে পারেন যে কোনো সময় এবিসি রেডিওকে। আবারও বলছি নাম্বারটি 9115668 9115668 9115668 এ নম্বরে ফোন করতে পারেন। 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। আপনার কথা নিয়ে হাজির হব আগামী হ্যালো 8920 তে। ভালো থাকবেন, এবিসির সঙ্গেই থাকবেন। কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
অন্ধ সেজে থাকা অনুরাগে, কবার তুমি অন্ধ সেজে থাকা অনুরাগে, বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।
This track was downloaded from FusionBD.com.